This track was downloaded from FusionBD.com.
Dhaka FM. Bhalobashar Bangladesh.
সবাইকে আরো একবার ওয়েলকাম করছি ভালোবাসার বাংলাদেশে। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এবং মেঘলা আছি আপনারই সাথে, আছে গুরু এতেশাম এবং অবশ্যই একটু পরে যুক্ত হবেন আমাদের আজকের অতিথি বন্ধু। এবং ঘড়ি বলছে সময় এখন ঠিক রাত 11:41। আজকে অনেকটা সময় আপনাদের সাথে থাকব। আর বন্ধু, অনেক বন্ধু আপনারা যুক্ত হয়ে যাচ্ছেন আমাদের সাথে এসএমএস এর মাধ্যমে এবং অবশ্যই ফেসবুকের মাধ্যমে। এবং যারা এখনো যুক্ত হননি তাদেরকে রিকোয়েস্ট করছি এবং নিয়মটা জানিয়ে দিচ্ছি কিভাবে যুক্ত হবেন। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনারই নেম, তারপর স্পেস দিয়ে আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার এইজটি লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার যেসব কথা আছে, যেসব জিজ্ঞাসা আছে সবকিছু লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। এবং যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মটিতে, শেয়ার করতে চান তার জীবনের নানা দিকের কথা, তারা ইচ্ছে করলেই আসতে পারেন। এবং সেজন্য দুটো প্রসেস আছে, আপনি যেকোনো একটি অ্যাপ্লাই করতে পারেন। এবং নাম্বার ওয়ান হচ্ছে আপনি এসএমএস করতে পারেন আমাদেরকে, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। এবং আপনি ডিরেক্টলি আমাদের অফিসে এসে কন্ট্যাক্ট করতে পারেন। এবং আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 নাভানা টাওয়ার, 15th ফ্লোর, গুলশান 1। এবং ফেসবুকে যারা আছেন তারা তো আছেনই, এবং যারা এখনো কানেক্টেড হননি তাদেরকে বলছি আমাদের অফিসিয়াল ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং আপনি আমাদের এই ফ্যান পেজটি যেভাবে খুঁজে পাবেন সেইভাবে, সেই নিয়মটি হচ্ছে আপনি আপনার ফেসবুকের অ্যাকাউন্টে গিয়ে সার্চ বারে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই সেই কাঙ্ক্ষিত অফিসিয়াল ফ্যান পেজটি আপনি খুঁজে পাবেন। এবং সেখানে দেখবেন যে আমাদের লাইকিং এর পরিমাণটি হচ্ছে 93,000 প্লাস। এবং এখানে আমাদের আজকের অতিথি বন্ধুর ফটো আপলোড করা হয়েছে এবং সেখানে অনেক লাইকস আসছে এবং অনেক কমেন্টস আসছে। সো বন্ধু, আপনিও কমেন্ট করুন এবং লাইক দিন এবং সংযুক্ত থাকুন আমাদের সাথে 24/7। এবং অবশ্যই আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমি গুরু হিতেশামের কাছে চলে যেতে চাই।
আমি আর সময় ক্ষেপণ না করি, আমাদের যথারীতি আজকের অতিথি বন্ধু হট সিট অলঙ্কৃত করেছে এবং তাকে সাথে নিয়ে শুরু করি তার জীবনের কথা। এবং আমি বিশ্বাস করি যে একজন মানুষ হয়তো রূপক অর্থে প্রতি বৃহস্পতিবারের এই সন্ধিক্ষণে তাকে নিয়ে হয়তো ভালোবাসার বাংলাদেশ একটি একটি জীবনের কথা কিক অফ করে, কিন্তু সেই সাথে বহু মানুষ তার জীবনকে রিলেট করতে পারে এবং সেই কারণেই হয়তো সক্রিয় একটি জায়গায় পৌঁছে গেছে ভালোবাসার বাংলাদেশ। এবং সেটি এমন একটি গেটওয়ে বা এমন একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে যে সেটি শুধুমাত্র ভালোবাসার বাংলাদেশের প্ল্যাটফর্ম বলাটা ভুল হবে, বরং এই প্ল্যাটফর্মকে জড়িয়ে আছেন যারা দেশ এবং দেশের বাইরে থেকে লাখো লাখো মানুষ, তাদের সবারই সম্মিলিত প্রচেষ্টার একটি মানে প্রতিফলন হচ্ছে এই ভালোবাসার বাংলাদেশ। স্বাগত জানাই আপনাকে আমাদের আজকের ভালোবাসার বাংলাদেশে। অ্যাটলিস্ট ধন্যবাদটা বলুন যাতে করে মানুষ বুঝতে পারে যে আমি কোনো ছায়া মানুষকে স্বাগত জানাইনি, একজন আছে যে হট সিট অলরেডি অলঙ্কৃত করেছে।
ধন্যবাদ গুরু। অ্যাট ফার্স্ট গুরু এবং মেঘলাপো দুজনকে আমার সালাম, আর লিসানার যারা শুনছে তাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। এক্সাইটেড, থ্রিলড যে ফাইনালি ভালোবাসার বাংলাদেশের হট সিটে বসেছেন?
হ্যাঁ, কিছুটা তো যে হঠাৎ মানে ছিল, এসএমএস করেছিলাম তো এরকম মনে হলো স্বপ্নের মতো হঠাৎ করেই চলে আসা, একটু কিছুটা এক্সাইটেড তো অবশ্যই।
যখন প্রোগ্রামটা শোনা হতো তখন কি কখনোই মানে টপ অফ মাইন্ডে ছিল যে কোনো একদিন হট সিটে বসা হবে বা এইভাবেই আমার জীবনের কথাগুলো মানুষের জীবনের মধ্যে ছড়িয়ে যাবে?
না, ঠিক এভাবে ভাবা হয়নি, তবে মানে শোনার প্রোগ্রাম শুনতাম, ভালো লাগতো আপনার কথা, খুবই ভালো লাগতো, ইচ্ছাও ছিল যে আমি যদি তাদেরকে সামনাসামনি থেকে দেখতে পারতাম বা তাদের সাথে একটু কথা বলতে পারতাম, এই ইচ্ছাটা ছিল।
এবং দেখে স্বপ্নভঙ্গ হয়েছে, কারণ কোনো অ্যাঙ্গেল থেকে আমাকে গুরু মনে হয় না।
আসলে সেরকম কিছু না, ওই তো।
শুনি আপনার জীবনের কথা, তার আগে আমি চাইবো যে খুব স্বল্প পরিসরে আপনার পরিচয়টা আগে দিয়ে নেবেন, আপনার পরিবারে কে কে আছেন, তারপর আপনাকে সাথে নিয়ে ডুব দিব সবাই মিলে আপনার জীবন ঘনিষ্ঠ কথাগুলোতে?
আমি রোদেলা, আমি
নামটা সুন্দর তো রোদেলা,
আমি এপাশে মেঘলা ওপাশে রোদেলা, বাহ কি চমৎকার। আমরা এক ভাই এক বোন, আমি বড়, আমার ছোট একটা ভাই আছে এবং আমার মা আছে, আমরা তিনজন একসাথে থাকি, আমার ফ্যামিলি, ফ্যামিলিতে আমরা তিনজন সদস্য।
এক ভাই এক বোন,
জি,
মা,
জি।
আচ্ছা যাই হোক, তারপরে বললেন তিনজন সদস্য হওয়া উচিত চারজন, কেন এরকম বললেন সে ব্যাপারগুলো হয়তো আপনার জীবনের কথাতেই উঠে আসবে, সেগুলো আমরা জানবো। এবং এইটি সম্বন্ধে আমার বন্ধুরা, আবার তুই যেমন বলছিলি যে ভালোবাসার বাংলাদেশে থাকতে থাকতে তোর প্রেডিকশন পাওয়ার অনেক বেড়ে গেছে, এখন মানুষের অ্যাটিটিউড দেখে অনেক কিছু বলে দিতে পারিস,
সেটাই
তো। গুরুকন্যা, তোর কি মনে হয় যে এইটার এইটার আলটিমেট ডেস্টিনিটা কি হতে পারে? কেন চারজনের যেখানে পরিবার থাকা উচিত, রুদিলাদের পরিবারে কেন তিনজন মেম্বারের কথা রুদিলা বললো, সেটি সম্বন্ধে তুই বলতে পারিস না পারিস? আমার ধারণা যে আমার বন্ধুরা অনেক বেশি স্মার্ট, তারা কিন্তু একদম টু দি পয়েন্টেই বলে দিবে। তো আমি দেখি যে আমার বন্ধুরা কি কমেন্টস করছে। আমাদের ফেসবুক অ্যাড্রেস যেটা মেঘলা যথার্থই বলেছে, যে সার্চ বাটনে গিয়ে ঢাকা এফএম দিয়ে সার্চ করুন, এবং 93,000 প্লাস লাইকিংস যে ঢাকা এফএম, সেই অ্যাকাউন্টে আপনার লাইক দিয়ে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। এখন আপনাদের কমেন্টস এর মাধ্যমে আপনারা জানিয়ে দিন রোদেলার পেছনের এই ঘটনাটার পেছনে আপনাদের প্রেডিকশনটা কি, অথবা আমাদেরকে টেক্সট পাঠান 16260 এই নম্বরে।
এক্স্যাক্টলি, আমার বলার আর কোনোই প্রয়োজন নেই এখন।
এই নম্বরে টেক্সট পাঠিয়েও আপনারা জানাতে পারেন, এবং আমি মেঘলাকে বলবো যে ঘটনার মাঝেই কিছুটা বিরতি নিয়ে বন্ধুরা যে প্রেডিক্ট করছে সেই সেই ব্যাপারগুলোকে একটু এন্টারটেইন করতে, যে কারা কারা সঠিক উত্তর দিতে পারলো বা দেওয়ার চেষ্টা করছে। রোদেলার কাছে চলে যাচ্ছি। রোদেলা বলছিলেন তিনজন পরিবারের সদস্য একসাথে থাকেন আপনারা, তারপর থেকে?
আমি এট ফার্স্ট থেকে শুরু করি। আমার দাদা ছিলেন স্টেশন মাস্টার, আমার দাদার ছেলে মেয়ে টোটাল হচ্ছে 11 জন। তো আমার দাদা যখন মারা যায় তখন আমার মেজো ফুপি মাস্টার্সে পড়ে, আর বাকি চাচারা হয়তো কেউ ইন্টারে পড়ে, কেউ এসএসসি দিছে, কিন্তু আমার বাবা তখন অনেক ছোট, আমার বাবার বয়স 2 মাস। তো যেটা বলছি যে বাবা, আমার বাবা সম্পূর্ণ মায়ের হাতে মানুষ, সে ছোটবেলা থেকেই মানে খুব আদরে ছিল, কারণ সে 11 ভাই বোনের মধ্যে সব থেকে ছোট ছিল। তো আমার বাবা দেখা যেত যে আজকে স্কুলে যেতে ভালো লাগছে না, সে হয়তো বা দাদুকে বলতো যে বাবা মা আজকে পেট ব্যথা বা মাথা ব্যথা, তো এরকম করে সে স্কুল মিস দিত, সে ঠিক মতো পড়ালেখা করতো না। আর যেহেতু আমার বাবা 11 ভাই বোনের মধ্যে সবার ছোট, তো দেখা যেত আমার দাদির খুব আদরের ছিল, দাদুও বলতো যে আচ্ছা ঠিক আছে আজকে যেও না কালকে যেও, এইভাবে করে সে আসলে পড়ালেখার ছোট থেকে সে আসলে পড়ালেখা না করে সে শুধু জাস্ট ঘুরে বেড়াইতো, মানে সে বিচ্ছিন্ন হয়ে গেছিল পড়ালেখা থেকে। যাই হোক, সে 4-5 পর্যন্ত পড়ছে, তারপরে তাকে যখন দেখলো যে সে স্কুলে যাচ্ছে না, তখন আমার দাদির নান বাবা যে সে হচ্ছে তাকে মাদ্রাসায় ভর্তি করলো যে হাফেজ বানানোর জন্য। তো আমার বাবা 18 পারা কোরআন আর কি খতম করার পর সে দেখা গেল যে মসজিদেও যাওয়া বাদ দিয়ে দিল, সে ওখানেও যাচ্ছে না, সে পুরো বাউন্ডেলে হয়ে গেল ঘুরে ফেরে, এখন মার কথা শোনে না, মারও আদরের ছেলে। ভাই বোনরা তো যার যার মতো ব্যস্ত, ভাই বোনরা হয়তো বলতো কিন্তু সে আসলে কারো কথা শুনতো না। তো এরকম করেই আমার বাবার 16 বছর হলো। তখন আমার দাদি আসলে সেই সময় আমার দাদু কি মনে করছিল আমি সঠিক জানি না, তো আমার দাদু তার আমার দাদু একা ছিলেন, দাদু বলতে আমার দাদিকে বলছি আর কি, সে একা ছিলেন, তার কোনো ভাই বোন ছিল না। তার চাচাতো ভাইয়ের মেয়ে, আই মিন ভাস্তি হচ্ছে আমার মা। তো আমার মারা 6 বোন, 6 বোনের মধ্যে আমার মা সবার বড়। তো আমার দাদি ভাবলেন যে হয়তো বা আব্বুকে বিয়েটি করালে যদি সে ঠিক হয় আর কি, সে ঘুরছে ফিরছে। তো আব্বুর তখন 16 বছর আর আমার মার তখন 14 বছর, তাদেরকে যখন
16টা কি অনেক অনেক শুরু থেকে হয়ে গেল না,
একদম আমি
ভয় পাচ্ছিলাম রোদেলা ভাই এমন না শুরু করে। 1942 আমার প্রপিতামহ তার বাবা প্রথম যখন দেশে আসলেন। এনিওয়ে তারপর আমরা জেনে নিলাম অনেক কিছু, 11 পরিবারের সদস্যে বড় হয়েছেন তার রোদেলার বাবা এবং তিনি ছিলেন সবার ছোট এবং রোদেলার দাদা ছিলেন স্টেশন মাস্টার। স্টেশন মাস্টার বললেই কিন্তু একটা নস্টালজিক একটা ফিলিংস চলে আসে, যে যখন ট্রেনটা ছুটে চলে একদম ঊর্ধ্বশ্বাসে বিভিন্ন স্টেশনকে টাচ করে, তখন মনে হয় যে স্টেশনটা টাচ করলো যার নাম হয়তো আব্দুলপুর, সেই স্টেশনটার মাস্টার একজন আছেন যার হাতেই হয়তো সমস্ত কিছু দায়িত্ব। এবং এটা অনেক কর্তব্যের ব্যাপারে সামান্যতম অবহেলার কিন্তু সুযোগ নেই, কারণ একটু অবহেলার কারণেই দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ট্রেনের লাইন একটি বড় একটি অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে। এই মানুষগুলো এই দায়িত্বটাকে কিন্তু চরমভাবে ভালোবাসেন এবং নিরবিচ্ছিন্নভাবে এই দায়িত্বগুলো পালন করে যান। যাই হোক, ফাইনালি রোদেলা পৃথিবীতে আসার উপসর্গ পর্যন্ত আমরা এসেছি, কারণ ওদের বাবা মার বিয়ে হয়েছে। একদম রোদেলা আপনাকে দিয়ে শুরু করুন তারপর থেকে।
তো তারপর 15 বছর, আমার মার 15 বছর যখন, তখন আমি হই, তাদের হারানো ছিল, হয়তো বা ছেলে মেয়ে হলে হয়তো বাবা চেঞ্জ হবে। তো আসলে বাবার কোন রকম চেঞ্জ হলো না, সে ওরকমই দেখা যেতে, মানে তার সংসারের প্রতি কোনো দায়িত্ব ছিল না, সে তার মতো ঘুরত ফিরত, দরকার হলো টাকা পয়সা মাকে বলতো যে মা টাকা দাও, এরকম আর কি। মানে তার কোনো চিন্তা ছিল না যে আমার যে ওয়াইফ আছে বা আমার একটা মেয়ে হয়েছে তার সম্পর্কে। যে হোক, বাবা মার মধ্যে দুজনই সেম এজের ছিল, প্লাস আমার বাবার মার মধ্যে প্রায় ঝগড়া হতো আর কি।
তার মানে বয়সের পার্থক্যটা কি 14 আর 15 বা 15 আর 16 এরকম?
14 আর 16
বলেন কি, 16 বছর বয়স যখন আপনার বাবার বিয়ে হয় এবং আপনার মায়ের বয়স ছিল তখন 14, এবং ফাইনালি আপনি যখন পৃথিবীতে আসলেন তখন আপনার মায়ের বয়স 15 বছর।
তো প্রায় সময় যখন ছোট ছিলাম 3-3.5 বছর, তখনই দেখতাম যে বাবা মার প্রায় ঝগড়া লাগতো। তো এরকম ছিল এক সময় যখন আমার 5.5 কি 6 বছর, তখন আমার বাবা মার মধ্যে প্রচুর ঝগড়া হয়। আমার মা আমাকে ফেলে রেখে চলে যায়, সে আমার গ্রামের বাড়ি থেকে সে ঢাকায় চলে আসে আমাকে ফেলে। তখন আমার হয়তো বা 6 হবে বয়স। তো এরপর নেক্সট ডেতে আমার বাবা আমার মাকে খুঁজতে চলে আসে আমাকে রেখে। তো দেখা যেত যে তখন আমি কোনো সময় হয়তো আমার নানুর বাসায় ছিলাম, কখনো দাদুর বাসায় ছিলাম, মানে এরকম যে এখন একটু চাচার রুমে, এখন একটু দাদির রুমে, কারণ আমার তখন কেউ ছিল না, আব্বু ছিল না, আম্মু ছিল না। এর মাঝে আমার ফুপি আসে বেড়াইতে, তো ফুপি এসে দেখে যে আমার আব্বু আম্মু কেউ নাই, আমি এইখানে একবার ওখানে একবার এভাবে করে সময় কাটাচ্ছি আর কি।
তখন বয়স কত আপনার?
6 বছর।
হ্যাঁ,
তো তখন আমার ফুপি আমাকে ওখান থেকে তার কাছে নিয়ে আসলেন। তো আমার ফুপির ফুপা বাইরে থাকতো, আর আমার ফুপা তো একটা বোন ছিল, তখন আমার ফুপাতো বোন হয়তো ক্লাস 3 বা মেট্রিক পরীক্ষাতে এই টাইপের আর কি। যাই হোক, আমি আমার ফুপির কাছে চলে আসি, বাবা মার খবর জানি না তারা আদৌ আসছিল কিনা, সেই পরে শুনতে পারছি যে তারা কিছুদিন পরে বাড়িতে আসছিল আমাকে নিতে, কিন্তু আমি তো আমার গ্রামের বাড়ি থেকে আমার ফুপির বাসা চলে আসছি। তো এই তো ফুপির বাসায় আমার ফুপি একটা এনজিও তে জব করে, সে ইউনিয়ন কোঅর্ডিনেটর হিসেবে আছে। তো এই তো ফুপির বাসায় বড় হতে শুরু করলাম। আমার বোন, ফুপাতো বোন, সে ওখানে ছিল, তারপর সে এসএসসি পাস করে সে ঢাকায় চলে আসলো। আর আমার ফ্যামিলিতে বলতে গেলে, যেহেতু আমি ফুপির কাছে ছিলাম, ফুপি ফ্যামিলি আমি আর আমার ফুপি, আর কেউ ছিল না দুজনই। তো আমি আসলে সঠিক জানি না যে ফুপি, হ্যাঁ ফুপির কাছে আমি এসএসসি পর্যন্ত ছিলাম, ফুপি তার দায়িত্ব পালন করত, কিন্তু আমার ফুপির সাথে মানে কখনো সেরকম আন্ডারস্ট্যান্ডিং হয়নি। ছোটদের একদম ছোট থেকে দেখা যেত ফুপি অফিসে চলে যেত, সারাদিন বাসায় একা থাকতাম, যে কাজের মহিলা যে ছিল সে রান্না বান্না করে দিয়ে চলে যেত, অল টাইম একা থাকা হতো, আমরা উপজেলা কোয়ার্টারে ছিলাম। তো এই তো ফুপি চলে যেত, ফুপির সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ওভাবে কখনো হয়নি যে ফ্রিলি একটা কথা বলা, যে ফুপি আমার এটা হইছে বা এটা আমার দরকার, এটা সেটা কখনো না।
বাবা মার সাথে কি একেবারে যোগাযোগ নাই ওই সময়টাতে? তাহলে
একেবারে যোগাযোগ নেই।
আপনি ছয় বছর বয়স সেই সময় ফুবির বাসায় আসলেন এবং ম্যাট্রিক পর্যন্ত কোন রকমের যোগাযোগ নাই বাবা মার সাথে?
হ্যাঁ আছে, মানে আমি ফার্স্ট থেকে বলছি তো, এরপরে যোগাযোগ এই যে বছরে ঈদের সময় বাড়িতে গেলে এক দুই দিন
এইরকম, বাট ন্যাচারালি তাদের সাথে আপনার কমিউনিকেশন হইতো না?
না, আব্বু আম্মু কেউ আসতো না আমাকে দেখতে সেই সময়টায়। তো এই তো এইভাবে মানে দেখা যেত যে ফুপির সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং অতটা ভালো ছিল না, মানে আমি ফুপিকে অনেক ভয় পাইতাম। আমার ফুপি জানি না আসলে কি, সে এত এত হাই লেভেলের একজন মানুষ, সে ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্স পাস করছে, কেন জানি তার মধ্যে কি চিন্তা ছিল আমি জানি না। আই মিন আমার সাথে আমার ফুপির রিলেশনটা অতটা ভালো ছিল না। আমি কি দু একটা ঘটনা বলবো? তো একটা ঘটনা বলি যে ফুপি প্রায় সময় মানে শুনে না শুনে ফুপি আমাকে টর্চার করতো আর কি, মারতো আর কি। তো দেখা যেত আমি ছোটবেলায় অনেক গাধা ছিলাম। তো আমার একটা কথা খুব মনে আছে যে আমাদের বাসায় ওই দুধ দিতে আসতো যে ছেলে, একটা ছেলে ছিল, তো দুধ দিয়ে যেত। তো কোনো একদিন মানে ওকে টাকা দিতে হবে, তো ফুপির কাছে ভাঙতে ছিল না। ফুপি আমাকে বললো যে এই টাকাটা নিয়ে দোকানে যেয়ে কিছু একটা কিনে ওই দুধওয়ালাকে 40 টাকা দিতে আর বাকি টাকা ফেরত নিয়ে আসতো। তো আমি দোকানে গেছি, যথারীতি কি জানি আমাকে কিনতে বলছে, মানে সেটা আমার মনে নেই সঠিক। তো আমি কিনেছি, তো আমার হয় কি এক হাতে আমার কাছে আছে 50 টাকা আর এ পাশে আছে আমার 38 টাকা, তো ওই লোকটাকে আমাকে দিতে হবে 40 টাকা। তো আমি চিন্তা করতেছি যে ওকে যদি আমার 40 টাকা দিতে হয়, এখানে আমার 38 টাকা আছে, 2 টাকা তো কম আছে। তো আমি আসলে বুঝতে পারিনি, আমি ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি 50 টাকা নিয়ে যান, আপনি 10 টাকা পরে ফেরত দিয়ে দিন। তো আমার মতে এটা ছিল না যে আমি তাকে 38 টাকা দিয়ে বলবো নি যে 2 টাকা পরে নিত। তো বাসে চলে আসলাম, ফুপি বললো কিরে কত টাকা দিস? 50 টাকা। কেন তুই 50 টাকা দিলি? আমার বললাম আমার কাছে তো 38 টাকা ছিল, ও তো 40 টাকা পাবে। তো তারপরে এই সামান্য 10 টাকা নিয়ে ফুপি সেদিন আমাকে প্রচুর মারছিল যে আমার বোকামি। আমি বুঝলাম না কেন, আমি তো ইচ্ছা করলো ওকে 38 টাকা দিয়ে দিতে পারতাম আর 2 টাকা সে পরে নিয়ে যেত। যাই, এই একটা ঘটনা, মানে আমার ফুপির সাথে আমার রিলেশনটা অতটা ভালো ছিল না। এরপর আমার ফুপি ট্রান্সফার হলো, আমি গাজীপুরে আসলাম। তো গাজীপুরে আসার পর দেখা গেল, গাজীপুরে আসার পর আমার
ছোটবেলার এই কথাটা কিন্তু দারুণ শিক্ষণীয়, এর জন্য হয়তো আমি ইন্টারাপ্ট করছি, সরি যে আমি ঢুকলাম কথার মাঝখানে। সেটি হচ্ছে দেখ মেঘলা, যে মাইন্ডসেটটা কত পরিষ্কার, পবিত্র, পরিচ্ছন্ন থাকে, এই মাইন্ডসেটটাই এই পৃথিবীর বিভিন্ন রকমের নোংরামি দেখতে দেখতে একটা মানুষ তখন পরিবর্তিত হতে থাকে। তখন কিন্তু আর সে 50 টাকা দিয়ে বলবে না যে 10 টাকা পরে দিও, বরং বলবে 38 টাকা নাও আর 2 টাকা পরে নিও। কারণ এখানে কিন্তু এই ট্রানজিশনটা, এই ট্রানজিশনটা একটু খেয়াল করাটা কিন্তু ছোট ছোট ব্যাপারের মধ্যে কিন্তু অনেক অলৌকিক ব্যাপার লুকায় থাকে, অনেক স্পিরিচুয়াল ব্যাপার থাকে। এই ঘটনাটা কেন ঘটলো যে তুমি বরং 50 টাকা নাও 10 টাকা পরে দিও? কারণ সময়টা ওইরকম, বয়সটা ওইরকম, একদম একদম সাদা একটা কাগজের মতো, কোরা কাগজ বলতে যা বোঝায়, যার মধ্যে পাপের কোন স্পর্শ পৌঁছায়নি। সেই কারণে কিন্তু মন ডিরেক্ট করছে যে ওকে 50 টাকায় দাও, ওর টাকার প্রয়োজন আছে, বরং 10 টাকা পরে ফেরত নাও। কিন্তু এই রোদেলার এই মনটা যখন বিভিন্ন পৃথিবীর নোংরামিটাকে কাছ থেকে দেখবে, তখন হয়তো তার আর এই এই রকম করা হবে না, তখন উল্টো বলবে যে 38 টাকা নাও, বরং 2 টাকা পরে নিয়ে যেও। এটাই এটাই এটা এটাই এইভাবে একটা মানুষের আসলে এই ট্রানজিশন হয়, চেঞ্জিংটা হয়।
This track was downloaded from fusionbd.com.
তারপর ফুপি ট্রান্সফার হয়ে গাজীপুরে আসে, ওখানে আমি ক্লাস 7।
আর রোদেলা ওইটাকে বোকামি বলেন? আমার মনে হয় ওটাই হচ্ছে একদম নিষ্পাপ ভালো একটি মানুষের বহিঃপ্রকাশ, যেটাকে আপনি বোকামি বলছেন। হ্যাঁ, তারপরে ওখান থেকে ট্রান্সফার হলো। তারপর
আমি ক্লাস 7 এসে ভর্তি হইলাম আমাদের ওখানে রাজেন্দ্রপুরে। তো ভর্তি হলাম, মানে আমার লাইফে সব থেকে ইয়ে জায়গা যেটা ছিল, মানে আনন্দের জায়গা ছিল আমার স্কুল। আমার প্রত্যেকটা টিচার আমাকে অনেক আদর করত, প্লাস আমার মনে হতো যে স্কুলটা আমার সবকিছু, আমি বেশিরভাগ সময় স্কুলেই থাকতাম। আর আমার কাছে সব থেকে বোরিং দিন হচ্ছে শনিবার, কারণ শনিবার আমার ফুপি বাসায় থাকতো। দেখা যেত বাসায় থাকতো, বাসায় থাকলে এটা মুছতে হবে, এই কাজ করতে হবে, ওটা করতে হবে, ওটা করতে হবে, আমার কেন জানি সব ভালো লাগতো না। মানে আমার আমার ফুপি দাদেরা আমার একটা বলে, একটা সাইড বলে যে আমি নাকি তাদের কখনো আপন করে নিইনি, বাট আমার মাথায় এই জিনিসটা আসতো না যে আমার এটা আমার ঘর, এটাকে আমার এইভাবে পরিষ্কার করতে হবে, আজকে এই কাজটা করতে হবে, মানে এই জিনিসগুলো আসলে আমার মাথায় ছিল না। কারণ আমি যেভাবে মানুষ হয়েছি দেখতাম যে ইউনো অফিসার বা ওই যে মৎস্য কর্মকর্তা যারা যারা ছিল আর কি, তো ওদের ছেলেমেয়েরা সবসময় তো ওভাবেই থাকে, ওভাবে মানুষ, তো আমার মনে হয় ওরা তো কিছু করে না, আমি এটা করবো কেন? ওদের দেখা যায় তো সব কাজ ওই কাজ,
উপজেলা কমপ্লেক্সের মধ্যে যারা অফিসিয়াল বিভিন্ন জন থাকতো তাদের বাচ্চাদেরকে দেখলে এরকম চিন্তা হতো,
মানে ওই তো এরকম ভর্তি হওয়া হইলো। তো আমি আর আমার ফুপি ছিলাম, এর মাঝে আমার ছোট চাচা আমাদের ফ্যামিলিতে অ্যাড করলো। ছোট চাচা বাড়িতে পড়ালেখা করছিল না, ছোট চাচাকে আমার ফুপি নিয়ে আসলো আর কি, চলে আসলো, এসে জব শুরু করলো ফুপির অফিসে। আর সে এই তো আমাদের তিনটা ফ্যামিলি, মানে ফ্যামিলি তিনজন মেম্বার হলো আর কি। আর আমার ফুপাতো বোন তো সে ডাক্তারি পড়ছিল, সে মাঝে মাঝে আসতো দেখা করতে, প্রত্যেক সপ্তাহে সে বৃহস্পতিবার এসে শুক্রবার থেকে শনিবারে চলে যেত, সে সাভারে পড়ত। তো এরকম চলছে আমার ফ্যামিলিতে, মানে প্রবলেম শুরু হলো সেটা আমার চাচাতো ভাই আসার পর, মানে আমার ফ্যামিলি আরেকটা মেম্বার বেড়ে গেল। আমি যখন ক্লাস টেনে উঠি তখন আমার বড় চাচার ছেলেও আমাদের ফ্যামিলিতে অ্যাড করলো। তো এরকম বাসায় সমস্যা হতো, আমার দাদি বলতো যে জনসংখ্যা বাসায় তো মানুষ বেড়ে গেছে, তো একটা কাজ কর, মানে আমার ফুপিকে বলতো বাসায় তো মানুষ বেড়ে গেছে, একটা কাজ কর, তুই মেয়ে মানুষ এত পড়ালেখা করে কি করবে, ও মেট্রিক পরীক্ষাটা দেখ, তুই ওকে বাড়িতে নিয়ে আয়, আমার ফুপিকে বলতো। তো ফুপি বলতো যে না ওকে দেখি পড়াই। তো যাই হোক, এইভাবে করে আমার মেট্রিক পরীক্ষা দিব। তো মানে আমার ফুপির সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং আগে থেকে খারাপ ছিল। তো ঘটনায় আসি, সেদিন যেদিন ঘটনা তার সেদিন, মানে আমার ফুপি সেদিন রংপুরে একটা ট্রেনিং গেছে আমার চাচা অফিসে, আর আমার ফুপাতো বোন ছিল ঢাকায়। তো আমার ফুপাতো বোন বিকালে আসছে বৃহস্পতিবার, সেদিন তার আসার কথা ছিল না, সে বৃহস্পতিবার বাসে আসার কথা ছিল না, বাসার চাবি আমার কাছে থাকে একটা আর আমার চাচার কাছে থাকে একটা, ফুপি যেহেতু নাই। তো আমি বিকালবেলা আমার ফ্রেন্ডের বাসায় যাই, তো শিলাপু আমার আপু এর মধ্যে আসে আর কি। তো আপু আসে, আসার পরে আপু তালা দেয়া, আপুর কাছে তো চাবি নাই। তো আপু আবার আমার চাচা যে তার কাছে ফোন দেয়, তো চাচার অফিস তো দূরে, ওখান থেকে আসতে সময় লাগবে। তো যাই হোক, আপু দাঁড়ায় থাকে, আমি হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায় ঘুরে টুরে বাসে আসি। বাসে এসে দেখে আপু বাইরে দাঁড়ায় আছে, এর মধ্যে আমার চাচাকে ফোন দিয়েছে চাচার অফিস থেকে একজন লোক চাবি নিয়েও আসছে, আমিও চলে আসছি। তো আপু আমাকে বললো যে তুই ভেতরে যা। আমি বললাম আপু কখন আসছেন? তো বললো তুই ভেতরে যা। তো আমি জুতা আর কি বাইরে থেকে জুতা রেখে রাখছি, তো সে আমাকে ধাক্কা দিয়ে দরজাটা লাগিয়ে, সে আমার হাতে যে স্যান্ডেলটা ছিল সেটা দিয়ে আমাকে মারতে থাকলো আর বললো যে পড়ালেখা নাই খালি ঘোরা ফেরা না। সে সেদিন মারলো, অনেক বললো আর মারলো, যাই হোক মারলো। তো আমি রাত্রে রাগ করে আর রাত্রে খাইনি, আপু চাচা ওরা ওদের মতো খাওয়া দাওয়া করে ঘুমাইছে, ফুপি তো নাই। পরের দিন সকালবেলা 10:11 দিকে আমার ফুপি ট্রেনিং থেকে আসলো। তো আসার পর যেটা হলো, ফুপি আসলো সকালে, মমি খাইনি। ফুপি আসার পর যেসব কাজ করি, ফুপিকে কাপড় টাপড় দেয়া বা যেসব আর কি টুকটাক হয় সব সব কাজ হলো। তো সকালে খাইনি। তো আমি আবার আমার আন্টিকে ফোন দিছিলাম যে আন্টি আমার আপু না আমাকে মারছে, মানে আপুর মারটা অনেক ছিল কি জানি, যাই হোক আমার খালাকে ফোন দিয়ে বলছিলাম। তো সেদিন তারপর ফুপি আসলো, ফুপি এসে ফুপি কাজ টাচ করলো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলো। আমি রাত্রে খাইনি, সকালে খাইনি, সেদিন দুপুরেও খাইনি, আমি সোফার উপর শুয়ে ঘুমিয়ে গেছি। তো ঘুমিয়ে গেছি, আমি মনে আছে মাগরিবের আজান যখন দেয় তখন আমি উঠি। তো মাগরিবের আজানের সময় আমি উঠি, ওঠার পরে পড়তে বসি। তো আমার ফুপি ওখানে ওই যে নাড়ে যেটা আর কি, তরকারি টরকারি নাড়ে এই টাইপের কিছু একটা, ওটা নিয়ে এসে সে আমাকে ওই চেয়ার টেবিলে বসে আছে ওই অবস্থায় সে আমাকে মারতে শুরু করলো আর বললো যে ছোট থেকে আমি পাললাম, আমি বড় করলাম, আমি কিছু না, আর আজকে তোর খালা চলে আসছে না, তুই খালাকে বললি ফোন দিয়ে আমার মেয়ে মারছে, বলে সে আমাকে পিটানো শুরু করলো। মানে সে আমাকে আরো পিটাচ্ছে। মোট কথা রাত 9টা থেকে একদম রাত 10:30 পৌনে 11টা পর্যন্ত। আপু পিটাচ্ছে, ফুপিও পিটাচ্ছে, বাসা যে চাচা চাচা কিছু বলেনি তারা। তো পিটানো হওয়ার পরে তো মানে আমাকে এমন ভাবে মারা হয়েছিল যে আমার হাতের আঙ্গুল টাঙ্গুল সব একদম এমন অবস্থা যে আমার মনে হচ্ছিল যে আমি আর পরীক্ষা হয়তো দিতে পারবো না। সেটা আমার মেট্রিক পরীক্ষার এক সপ্তাহ আগের কথা। তো যাই হোক, তারপর আমি সেদিন রাতে আমাকে মারা টারা হলো। তারপর ফুপি আমাকে বললো ঘুমাইতে 11টার দিকে। তো আমি শুইছি, শোয়ার পরে আমার প্রচুর জ্বর, হাত পা কাঁপছে একদম, সারা শরীরে ব্যথা, কারণ আমাকে সেদিন খাটের স্ট্যান্ড দিয়ে পিটানো হয়েছিল। তো অনেক সেদিন রাত্রে মানে আমার খালি একটা মনে হচ্ছিল যে তখন আমার 15 বছর বয়স, তো আমি আমার মার কাছে যাব। মানে আমার কিন্তু আর কিছু ছিল না মাথায় তখন, খালি মনে হচ্ছিল যে আমি আমার মার কাছে যাব। তো আমি কাঁদছিলাম আর বলছিলাম মার কাছে যাব। তারা তো তাদের মতো টিভি টিভি দেখা ঘুমায় পড়ছে। রাত 3টা পর্যন্ত আমি জাস্ট এপাশ ওপাশ করছি, ঘুমাতে পারিনি। তো রাত 3টার সময় আমি উঠলাম, বিছানা থেকে উঠলাম। ওঠার পরে আমি আমার একটা আমার যে স্কুল ব্যাগটা, সে ব্যাগটাতে একটা ড্রেস নিলাম, নিয়ে আমার বাসা থেকে বের হলাম রাত 3:30। তো আমার বাসার অপোজিটে, আমরা যে ফ্ল্যাটে থাকতাম তার একটু সামনে রেল লাইন, রেল লাইনে আমার একটা ফ্রেন্ড থাকতো, ফ্রেন্ডের চাচা চাচি সবাই থাকতো। তো ওই ফ্রেন্ডের চাচার কোনো মেয়ে ছিল না, তো তারা আমাকে অনেক আদর করতো, তারা আদর করতো। তা আমি ওই রাত্রে 3:30 দিকে আমি তাদের বাসায় যে নক করি,
রাত 3:30,
হ্যাঁ, আমি আমার বাসা থেকে বের হয়ে ওই চাচার ওখানে যে নক করি, যে চাচা চাচা খোলেন, ওইটা কিন্তু আমার ফ্রেন্ডের চাচা।
বন্ধুরা, আমরা যখন রুদেলার কথা শুনছি আর কি, তখন সবাই অনুরোধ করি যে এই গল্প যেন জীবনের কথা যেন গল্প না মনে হয় সবার কাছে। আমি রিকোয়েস্ট করব যে সবাই যেন সবার জায়গা থেকে অন্তত নিজের নিজের এই কাল্পনিক শক্তি দিয়ে এই ব্যাপারগুলো অনুধাবন করার চেষ্টা করি। আমি প্রায়শই বলি, একটু উদাহরণ দিই, যে যে শিশুটি আগামীকাল পৃথিবীতে জন্ম নেবে, সে যদি স্রষ্টাকে প্রশ্ন করে বসে যে পৃথিবীতে আমি যাব, তো এই পৃথিবীতে আমি চলব কিভাবে, স্রষ্টা প্রত্যুত্তরে হয়তো বলবেন যে সেখানে তোমার বাবা মা আছেন, তারাই তোমার সাহায্য করবে, তারাই তোমার পাশে থাকবে। এই পৃথিবীতে এত প্রবলেম, এত এত কষ্ট, সেখানে আমি খাবো কি? স্রষ্টা হয়তো প্রত্যুত্তরে বলবেন তোমার বাবা মা আছেন যারা তোমাকে সাহায্য করবে। এই ভরসা নিয়েই একটা শিশু হয়তো সেই বাবা মার হাত ধরে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। কিন্তু যাদের ভাগ্যে, যাদের কপালে বাবা মার সেই স্নেহ এবং ভালোবাসা জুটে না, এরকম বহু মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে দেশে এবং দেশের বাইরে, তাদের জীবনটা কতখানি কষ্টের হতে পারে, কতখানি দুর্বিষহ হতে পারে। এক রুদেলাকে আপনাদের সামনে নিয়ে এসে হাজির করলাম বন্ধু। আপনারা অনেকেই হয়তো এর সাথে রিলেট করতে পারছেন। মাত্র 6 বছর বয়স থেকে শুরু হয়েছে যার জীবন দারুণ কষ্টের মধ্য দিয়ে, দারুণ না পাওয়ার মধ্য দিয়ে। তারপরে একেবারে উচ্ছিষ্টের মতো একদম, একদিন তার ঘরে, একদিন তার বাসাতে, আস্তে আস্তে ফুপুর ওখানে, এবং সেখানেও বিভিন্ন রকমের সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে মাত্র 15 বছর বয়সে। সারাদিন না খাওয়া, গত রাত্রেও না খাওয়া, এবং ফাইনালি তাদের 3-4 ঘন্টা বা তারও অধিককাল সময় ধরে এক নাগাড়ে এভাবে এই বাচ্চা মেয়েটিকে পেটানোর পর বাধ্য হয়ে রাত 3:30 সময় একটু ভালোবাসার জন্য, একটু আশ্রয়ের জন্য ছুটতে ছুটতে রেল লাইনের পাশের সেই বন্ধুর বাড়িতে যাওয়া, অস্বাভাবিক, যা কল্পনাকেও হার মানায়। কথাগুলো হয়তো অনেক কষ্টের মধ্য দিয়ে যাওয়ার কারণে এই মানুষটির কাছে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, কষ্টের জায়গাটা হয়তো অনেক পুরু হয়ে গেছে, কিন্তু ঘটনাগুলো সত্যি, দিনের মতো সত্যি। এবং এই ঘটনাগুলো ঘটে চলেছে কিন্তু আমাদের জীবনের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক মানুষের সাথে। বন্ধুরা, আমরা হয়তো কোনো পুণ্যের কাজ করেছিলাম যে কপাল জোরে আমাদের জন্ম হয়েছে সেই ঘরে যেখানে বাবা এবং মায়ের মধ্যে ভালোবাসা দেওয়া নিয়ে কাড়াকাড়ি চলে, প্রতিদ্বন্দ্বিতা চলে যে কে কতখানি বেশি ভালোবাসতে পারে, তার নাড়ি ছেঁড়া ধনটা কি। কিন্তু ঠিক সেইভাবে রুদেলাও এসেছে পৃথিবীতে, যেখানে ভালোবাসা তার সাথ দেয়নি বাবা এবং মায়ের হাত ধরে। এই রকম মানুষের জীবনে উপস্থাপিত হচ্ছে একজন রুদেলার মধ্য দিয়ে। আপনারা আপনাদের সাথে সেই সম্পৃক্ততা জানান আপনাদের জায়গা থেকে, আপনাদের আপনাদের যে বক্তব্য সেগুলোকে আমাদেরকে জানান, আমরা অবশ্যই মেঘলার মাধ্যমে সেই তথ্যগুলো জানবার চেষ্টা করব।
এবং অবশ্যই কিছু এসএমএস চলে এসেছে, যেমন খালেদ আছেন মিরপুর থেকে, লিখেছেন যে গুরু আশা করি আজকের রোদেলা স্টোরিটা লাস্টে সার্থক হবে। ওকে, নূপুর আছেন চাঁদপুর থেকে, লিখেছেন যে গুরু আমার মনে হয় তার বাবা আলাদা থাকেন। ফয়সাল লিখেছেন সাভার থেকে, লিখেছেন যে রোদেলা আপু তুমি ওকে ওনার সুন্দর ভয়েস কথার প্রশংসা করেছেন। এন্ড শাওন লিখেছেন গাজীপুর থেকে যে রোদেলা আপু তোমার মিষ্টি কণ্ঠে শেষ পর্যন্ত হাসি থাকবে তো, এটা একটা প্রশ্ন। এন্ড ইউসুফ আছেন মিরপুর থেকে, সালাম জানিয়েছেন গুরুকে এবং লিখেছেন যে আপু তোমরা দুইজন মেঘলা এবং রোদেলা খুব মিলেছে, আজ ভালোবাসার বাংলাদেশ খুব জমবে মনে হচ্ছে। আর আছেন রকি, লিখেছেন যে
লিখেছে ভালোবাসার বাংলাদেশে জমার কথা,
এটা লিখেছেন ইউসুফ মিরপুর থেকে।
ইউসুফ জমা বলতে কি বুঝিয়েছেন আমি জানি না, জমা বলতে যদি মনে করে থাকেন যে এখানে একটা এন্টারটেইনিং শো হচ্ছে যেখানে অনুষ্ঠানটা জমে যাবে, এন্টারটেইনটা খুব ভালো মতোই হবে, বিনোদনটা খুব ভালো মতো হবে, তাহলে আপনার সাথে স্ট্রংলি ডিসএগ্রি করছি। এই ধরনের মানসিক অবস্থা নিয়ে আমরা এই অনুষ্ঠানটি করি না এবং আমার বন্ধুরা এই অনুষ্ঠানটি শোনে না, এবং যারা এই তাদের জীবনের কথা বলতে আসে অকপটে অকপটে তাদের হেসেল ঘর, তাদের বেডরুম, তাদের ড্রয়িং রুম আপনাদের সামনে ওপেন করে দেয়, এই ভরসায় এই বিশ্বাসে যে যারা আমার কথা জীবনের কথাগুলো শুনছে তারা আমারই পরমাত্মীয়ের মতো, তারা আমার জীবনের কথাগুলো আমার মতো করে বুঝবে এবং শুনবে। জমাজমির ব্যাপার বুঝি না আমি, আমি যেটা বুঝি সেটি হচ্ছে যে এইখান থেকে আমরা প্রয়োজনীয় কোনো দিক নির্দেশনা নিতে পারছি কিনা। এক রোদেলার মধ্য দিয়ে হাজারো লাখো কোটি মানুষ যারা ছড়িয়ে আছে এই রকম কষ্টের ভেতর দিয়ে, সেইখানে আমরা ভালোবাসার তাগিদ অনুভব করতে পারছি কিনা। চলে যাচ্ছি রোদেলার কাছে, তার আগে মেঘলার কষ্টের জন্য আরো কয়েকটা এসএমএস আমরা টেক্সট নিয়ে নিই।
ওকে, যেমন সুহাগ যুক্ত হয়েছেন উনি মিরপুর থেকে, তন্ময় আছেন ঢাকা থেকে এবং আশিকও আমাদের সাথে যুক্ত হয়েছেন, লিখেছেন যে প্রিয় গুরু আজকে আর কাঁদতে চাই না, তবে আজকে রোদেলা আপুকে খুব স্মার্ট মনে হচ্ছে, দেখি আজকে হাসতে পারি কিনা, মন খুলে এটা ব্যক্ত করেছেন। এবং ফেসবুক থেকে একজন বন্ধু লিখেছেন, আমরা সচরাচর ফেসবুকে তাদেরই কমেন্টস পড়ি যারা দেশের বাইরে থেকে করেন, কিন্তু ইনি দেশের ভেতরেই, নওশাদ খান লিখেছেন যে রোদেলা তুমি যাকে জড়িয়ে আছো সে তোমার মা, তাই না? তুমি তোমার জান্নাতকে জড়িয়ে ধরে আছো, এটা মনে রেখো।
কি নাম?
নওশাদ খান।
নওশাদ, আপনাদের মতো এই রকম দারুণ প্রতিভাবান এবং দারুণ ভাবে ভেতরকে উপস্থাপন করতে পারে মানুষগুলো আছে বিধায় আমরা হয়তো সমৃদ্ধ হই, এই কারণে এই রকম পরিস্থিতিতে কি কথা বলতে হয় সেটা আমরা শিখে নেওয়ার প্রয়াস পাই। এবং আমি চাইবো যে ফেসবুকে অবশ্যই আমরা বিদেশের কমেন্টস গুলো বেশি বেশি নিব, কিন্তু দেশীয় কমেন্টস গুলো যেন আমরা ফেসবুক থেকে মাঝে মাঝে আমাদের অন ইয়ারে প্রচার করতে পারি। আমরা চলে যাচ্ছি রোদেলার কাছে, আবার ফিরে আসবো মেঘলা, মাঝে মাঝে আমি টেক্সট নিব।
This track was downloaded from fusionbd.com.
রোদেলা, আপনি বলছিলেন ঠিক 3:30 বাজে রাত্রি, আপনি একেবারে অনন্য পায়ে হয়ে ছুটতে ছুটতে বেরিয়ে পড়েন এবং রেল স্টেশনের পাশে যে বন্ধু আপনাকে প্রচন্ড ভালোবাসে তার বাসায় গিয়ে কড়া নাড়েন তারপর থেকে।
আমার ফ্রেন্ড সাদিয়া, সাদিয়ার চাচার বাসায় যাই আর কি আমি, তো ওখানে যে মানে চাচা চাচি আমাকে অনেক আদর করে, তাদের মেয়ে নাই তো তো অনেক আদর করে, তো চাচাকে বলি যে চাচা মানে তারা তো আমাকে দেখিয়ে বুঝতে পারে যে আমার উপর টর্চার হয়েছে, কপালে কেটে গেছিল, হাত পাও কাটা কাটা, মুখে টুখে মানে গলায় খামচি দাগ ছিল, যাই হোক। তো আমি চাচাকে বললাম যে চাচা আমাকে একটু দিয়ে আসেন, আমি আমার মার কাছে যাব। তো আমার চাচা তখন রাত 3:30, তো চাচা 4:30 পর্যন্ত আমি ওখানেই ছিলাম, চাচিদের ওখানেই ছিলাম। রাত 4:30 দিকে চাচা বললো যে চলো, সে হচ্ছে ওই রাস্তা মানে রেল লাইনের রাস্তা যে তাদের বাড়ি থেকে, ওই আমরা রেল লাইনে দিয়ে হাঁটা শুরু করলাম রাত 4:30 সময়, ভোর 4:30। তো কিছু দূর সামনে যাওয়ার পর আমার একটা ফ্রেন্ড ছিল মিজান, ওদের বাসা ছিল এটা আরেকটু সামনে। তো ওই মিজানের ওই চাচা যে মিজানের দের বাসা আর কি করান আনলো, তো মিজানের মা উঠলো তখন 4:45 দিকে, মিজানের মা। তারপরে সে আমার ওই চাচা আর কি ফ্রেন্ডের চাচা বললো যে আপা আপনি ওকে একটু স্টেশনে দিয়ে আসেন, আমাকে তো বাসায় যেতে হবে, উনি আবার সকালে কি কাজ করতো আর কি, তো আমাকে বাসায় যেতে হবে, আপনি ওকে দিয়ে আসেন। তখন মানে অর্ধেক রাস্তা সে আমাকে দিয়ে আসার পর মিজানের বাসা পড়লো, তারপর মিজানের মা আমাকে নিয়ে ওখান থেকে মানে আমার বাসা থেকে 5 কিলোমিটার দূরে ইজ্জতপুর একটা স্টেশন আছে, ওই পর্যন্ত আমাকে নিয়ে আসলো। তো ওখানে আনার পর 6টা বেজে গেছে, তখন আমার ওই চাচা আমাকে 100 টাকা দিয়ে দিছিল, আর আমার ওই জিমিজানের মা আন্টি আন্টি আমাকে একটা ট্রেনে উঠে দিল। তো ট্রেনটা ছিল লোকাল ট্রেন, ট্রেনটা বললো যে জামালপুর পর্যন্ত যাবে আর কি। তো যাই হোক, ট্রেনে উঠলাম, ওঠার পরে কিছু দূর ওঠার পরে ট্রেনটা আসলে সরাসরি আমি যেখানে থাকি আমাদের গ্রামের বাড়ি সেখানে নামবে না, সেটা আরো আরো আগে নামবে, সেটা নামলো গফরগাঁ স্টেশনে। গফরগাঁর পরে ওই ট্রেনটা আর যায় না নাকি। তো যাই হোক, গফরগাঁয় নামলাম, নামার পরে নেক্সট ট্রেন আসবে এই জন্য বসে আছি। তো বসে আছি আছি আছি, এর মধ্যে কোন রকম ট্রেন আসার কোনো খবর নাই। 5 থেকে 6 ঘন্টা পর, আই মিন 2টা বা 3টা বা 3:30 এই টাইপের একটা সময়ে, এই সময় আর কি ট্রেন আসলো আর কি। তো যখন আমি টিকিট কাটি, তো ওখানে অনেক ভিড় ছিল, তো ওখানে একটা মানে একজনের সাথে আমার পরিচয় হয়, সবুজ ভাইয়া। সবুজ ভাই আমাকে বললো যে আপু আপনি কোথায় যাবেন? তো সে আমাকে বললো কোথায় যাবেন, তো আমি বললাম যে এখানে। পরে বললো যে আপনি টিকিট কাটতে হবে না, এগুলো তো আসলে লোকাল ট্রেন, ওভাবে টিকিট কাটে না, এগুলো টিকিট কাটা হচ্ছে যে নেক্সট ট্রেনের জন্য। তো লোকাল একটা ট্রেনে উঠে পড়লাম। তো সবুজ ভাই এমনি কথাবার্তা জিজ্ঞেস করলো কোথা থেকে আসছি এটা সেটা। তো সে আমার সাথে ময়মনসিং পর্যন্ত গেল, হ্যাঁ ময়মনসিং সে নিয়ে গেছে তার কাজে। তো সে যাওয়ার সময় আমাকে জাস্ট ফোন নাম্বারটা দিয়ে দিল, বললো যে বাসায় পৌঁছে তুমি আমাকে ফোন দিও। তো ওই বসেছিলাম তো ট্রেনে, পাশের সিটে অনেক মহিলারা ছিল, কথাবার্তা বলতাম যাচ্ছি। তো যখন মাগরিব আজান দেয় তখন ট্রেনটা পিয়ারপুর স্টেশনে, একটা স্টেশন আছে পিয়ারপুর, ওখানে। তো আমার পাশের সিটে যে আন্টিটা বসেছিল, তো ওই আন্টি বলতেছে যে মা তুমি তো ওখানে যাবা, তো তোমার এখান থেকে ওখানে যেতে মানে 11টা 12টা বেজে যাবে, একটা কাজ করো তুমি এত রাতে যেয়ে কি করবে, তুমি চলো আমার বাসায় চলো, দেরি হয়ে যাবে, মেয়ে মানুষ তুমি, তোমার মেয়ের মতো আমার বাসায় চলো, রাতটা থেকো, কালকে সকালবেলা আমি তোমাকে ট্রেনে উঠিয়ে দেবো। জানি না কেন কি আমি তার সাথে চলে গেলাম, কিন্তু আমি কিন্তু তাকে চিনি না, টোটালি তাকে চিনি না। তো আমি তার সাথে চলে গেলাম তার বাসায়, মানে পিয়ারপুর স্টেশনে।
আপনার ভয় করছিল না যে এরকম পরিস্থিতিতে একা একা যাচ্ছেন, এই যে নতুন একটা, নাকি আপনি সবকিছুর সাথে কেমন যেন ইউজড টু হয়ে গেছেন, যে চাইতে খারাপ কি হতে পারে, চাইতে কষ্ট কি হতে পারে, ওই রকম ভাববোধটাই কি মানে লোপ পেয়ে গেছিল এরকম কিছু কি?
না, আমার আসলে হাত পায়ে সারা শরীরে প্রচুর ব্যথা ছিল, আমি আসলে ট্রেনে যে তখন বসেছিলাম, প্লাস আমাকে ওই 5 মিনিট রাস্তা হেঁটে আসতে হয়েছে,
মানে একরকম সম্মোহিতের মতো হয়ে গেছেন, কি হচ্ছে না হচ্ছে ওটা নিয়ে বেশি ভাবার আর কোন সুযোগ নাই।
আমার মনে হচ্ছে যে আমি একটু বিছানা পাতাম, আমি একটু শুইতাম, মানে
এর বাইরে আর কোনো ভাবনা নাই,
এর বাইরে আর কিছু,
কোথায় যাচ্ছি, একা কিনা, কি রাত কয়টা বাজে, এত ভাবনা চিন্তা নাই, আমার একটু রেস্ট দরকার, আমি ক্ষুধার্ত, আমি ক্লান্ত, আমি পরিশ্রান্ত, আমার হয়তো একটু ভালোভাবে একটু ঘুমানো প্রয়োজন, একটু খাওয়া দরকার, এই রকম একটা অবস্থা তখন। তারপরে মহিলা বললেন যে আপনাকে সাথে নিয়ে যাবে।
হ্যাঁ, সাথে মানে যখন ফুটপাথ থেকে বের হয় তখন আমার একটা টার্গে যেভাবে হোক আমাকে আমার মার কাছে যেতে হবে, আমাকে বাড়িতে যেতে হবে। তো এরপরে হচ্ছে, এরপরে যখন মহিলা সে বললো কি জানি, আমি এখন চিন্তা করলে মনে হয় যে আমি চলে গেলাম কিভাবে, এখন যদি এটা
অপরিচিত একটি মহিলা।
হ্যাঁ,
আচ্ছা। তারপর
তার সাথে তার একটা ছেলে ছিল, তার ছেলেটাও ক্লাস 5 এ পড়তো। তো গেলাম, তার হচ্ছে 3 মেয়ে 1 ছেলে, ওই ছেলেটা ছোট ছেলেটা যেটা তার সাথে ছিল, আর 3টা মেয়ে বিয়ে দেওয়া হয়েছে। বাড়িতে গেলাম, মানে একদম দরিদ্র একটা ফ্যামিলি, মানে একেবারে। তার আমাকে মনে আছে আমার বেগুন ভর্তা দিয়ে ভাত খেতে দিছে, তখন শীত ছিল জানুয়ারি মাসে।
ভয় ভীতি কাজ করেনি তখন?
না,
একেবারে না,
না সত্যি আমার তখন ভয় কাজ করেনি।
ও চিন্তা করে আমারই ভয় লাগতেছে, কারণ ওই বয়স ওই সময়। তখন কয়টা রাত যখন আপনি স্টেশন থেকে বাড়ির দিকে যাচ্ছেন?
না, ওই যে মাগরিবের আজান দিল
তখনই নেমে গেলেন?
হ্যাঁ, নেমে গেলাম।
যেহেতু আপনার বাড়ি যেতে 11টা বাজবে, তাই
বাড়ি যেতে 11টা 12টা বেজে যাবে, এই জন্য উনি বললো যে এত রাত হয়ে যাবে, মেয়ে মানুষ কি করবে।
আচ্ছা, ফাইনালি ওর বাসায় গেলেন এবং বেগুন ভর্তা দিয়ে ভাত খাচ্ছেন, প্রচন্ড রকমের টেস্টি মনে হচ্ছে, কারণ বহুক্ষণ না খাওয়া নাকি?
টেস্টি মনে ছিল না, কারণ ভাতগুলো অনেক ঠান্ডা ছিল আর অনেক মোটা মোটা ভাত, আমি খেতে পারছিলাম না।
কিন্তু ভয়ের কোনো লেশ মাত্র নাই আপনার ভিতরে?
তারা আমাকে পানি টানি দিল, মামা। আসলে কি জানেন, গ্রামে যারা মহিলাগুলো সহজ সরল মহিলা, তারা অনেক আন্তরিক হয়, এসে চেনা না জানা না আমি গেলাম, তারা সুন্দর আমাকে টিউবওয়েল থেকে পানি এনে দিল হাত মুখ ধোয়ার জন্য, তার মেয়ে হাত টাত ধুয়ে দিয়ে
হাতের যত্নে কোনো কমতি নাই।
হ্যাঁ, তো আমি যাই হোক কোনো মতো একটু খেয়ে আমি শুয়ে পড়লাম তার মেয়ের সাথে। দুইটা রুম, একটা রুমে তার ছোট মেয়েটা থাকে আর বড় দুইটা মেয়ে তো বিয়ে দিচ্ছে, ওরা পাশাপাশি থাকে আর কি। তো শুয়েলাম, রাত কাটলো, সকাল হইলো, সকালবেলা উঠে আমি পাশেই ফোনের দোকান থেকে সবুজ ভাইয়াকে ফোন দিলাম, যার সাথে আমার স্টেশনে পরিচয়। তো সবুজ ভাইয়াকে ফোন দিলাম, বললাম যে, বলল তুমি কোথায়, তোমাকে না বললাম পৌঁছে ফোন দিবা, তো বললাম ভাই আমি তো বাসায় যাইনি। বাসায় যাওনি মানে কোথায় গেছো, বললাম যে ভাই একটা আন্টি ছিল ওই আন্টির বাসায় চলে আসছি। তো তখন সে আমাকে একটু মানে একটু হয় না গার্ডিয়ান টাইপের, সে আমাকে বললো যে তুমি
সবুজ ভাইয়াও তো সেই দিনই পরিচয়, আগের দিন
সেই দিনই পরিচয়। তো একটু বললো তুমি গাধা নাকি, হ্যাঁ তুমি গেছো চেনো না জানো না চলে গেছো, মানুষ কত রকমের মানুষ তো আসা। তো আমি তারপর সবুজ ভাই বললো তুমি স্টেশনে আসো, ময়মনসিংহে আসো আর কি, এয়ারপোর্ট থেকে আমি তোমাকে পৌঁছে দিব তোমার বাড়িতে। তো তখন আমি ঠিক করলাম যে আমি বাড়িতে যাবো না, কারণ বাড়িতে যদি যাই আমার দাদি আর আসতে দেবে না, আমার মেট্রিক পরীক্ষাটা দেয়া হবে না। তো তখন আমি আমার খালাকে ফোন দিলাম, আমার খালা সায়দাবাদ থাকে। তো খালাকে বললাম যে আন্টি এদিকে হচ্ছে আমার বাসা সবাই খোঁজাখুঁজি করছে আর কি, যে কোথাও নাই বাসায় নাই, ফুপি তো বাড়িতে জানাইস, বাড়িতে সবাই আমাকে খুব নিয়ে খুব টেনশনে আছে। তো আন্টিকে ফোন দিলাম, আন্টিকে ফোন দিয়ে বললাম যে আম্মু যদি তোমাকে ফোন দেয়, আম্মুকে বললো যে আমি তোমার বাসায় যাচ্ছি। আন্টিকে ফোন দিলাম, আন্টি বললো যে আচ্ছা ঠিক আছে তুমি আসো। তো সবুজ ভাইয়ার সাথে আমি ময়মনসিংহে আসলাম, সবুজ ভাইয়া আসলো আর কি স্টেশনে। আসার পরে এখন ট্রেন ছাড়বে, মানে ঢাকার উদ্দেশ্যে ট্রেন ছাড়বে, সেটা হচ্ছে বিকাল 5টা। তো 5টার দিকে যদি ময়মনসিংহ থেকে ছাড়ে, ঢাকায় আসতে আসতে রাত 11টা, ওই তো 10:30-11টা বেজে যাবে, রাত অনেক হয়ে যাবে, আমি আবার একা একা যাবো কিভাবে। তো সবুজ ভাইয়া বললো যে তুমি একটা, আমি তোমাকে বাসে উঠে দিই, তুমি একটা কাজ করো বাসে চলে যাও। তো ময়মনসিংহ থেকে আমি বাসে উঠলাম, বাসে উঠে সবুজ ভাই আমাকে ওই বাসে উঠে দিয়ে সে চলে গেল। তো বাসে উঠলাম, উঠার পরে বাসটা টঙ্গী পর্যন্ত আসছে, সেদিন ছিল বিশু ইস্তেমার শেষ দিন। তো দেখা যায় অনেক ভিড়, লোকজন ছিল অনেক। তো বাসে তো উঠলাম, তখন ভয় লাগছিল, মানে এই যে এত টাইম পাস করলাম এর মধ্যে ভয় লাগেনি, কিন্তু যখন আমি বাসে উঠলাম তখন আমার খুব ভয় লাগছিল, সন্ধ্যা হয়ে গেছে। তো যখন টঙ্গিতে আসা হইলো, তখন ওই বাসের ড্রাইভার এরপর বললো বাসে সমস্যা ভাই আপনার একটু নামেন নামেন। তো যাই হোক সবাই সব যাত্রীরা নামলো, নামার পরে বাসটা ছেড়ে দিল, ছেড়ে দিয়ে চলে গেল বাস নিয়ে। কিন্তু তারা বলছে যে বাসে সমস্যা এই জন্য নামতে, ঠিক করে আমাদেরকে আবার নিবে। তো আমরা হচ্ছে এখন আমি কি করি, আমার কাছে টাকাও ছিল না তো, কারণ এই ভাড়াটা তো সবুজ ভাই আমাকে দিচ্ছে, আর আর কিছু টাকা ছিল তখন আমার কাছে 60 টাকা ছিল, যেটা দিয়ে আমি যদি এয়ারপোর্টে চলে যাই, এয়ারপোর্ট থেকে বাসে উঠে আমি 25 টাকা নেয় আমি আমার ইয়েতে চলে যেতে পারবো। তো যাই হোক আমি আসলাম, বাস চলে গেল, এর মধ্যে আমি কষ্ট করে আমি রিক্সা দিয়ে আমি এয়ারপোর্ট পর্যন্ত আসি। তো আসার পরে আন্টিকে ফোন দিলাম, আমার কাছে টাকা ছিল না, 60 টাকা ছিল, ওটা শেষ হয়ে গেছে রিক্সা দিয়ে আসাতে। আন্টিকে ফোন দিলাম যে আন্টি তুমি একটু আসো। তো আন্টির আবার ছেলে ছিল 3 বছরের, তো আন্টি বলতেছে আমি এত রাত্রে কিভাবে যাবো, তুমি কোনোভাবে ম্যানেজ করে আসো।
কত রাত্রি তখন?
তখন রাত 9:30, 9:30 কি 9:15 এরকম। তো যেখানে আমি মানে ফোন করলাম সেখানে লোকটাকে বললাম যে ভাই আপনি আমাকে 50 টাকা ধার দিতে পারবেন, আমি আপনাকে এসে আবার কালকেই দিয়ে দেবো। তো সে রাজি হলো না, চেনে না জানে না। যাই হোক এখন কি করি, খুব কান্না আসছিল, কিছুই করার ছিল না। আন্টিকে বললাম, আন্টি বললো এত রাত্রে আমি কিভাবে যাবো, তো কি করবো বুঝতেছি না। তো তখন আমি চিন্তা করলাম যে আমি হেঁটে হেঁটে চলে যাবো, মানে এয়ারপোর্ট থেকে হেঁটে হেঁটে আমি সায়দাবাদ যাবো, আমি তো রাস্তাঘাট চিনি না। আন্টির কাছে এর আগে 2 বার আসছিলাম শুধু। তো আমি যাচ্ছি, তখন রাত 10টা বেজে গেছে। তো যাচ্ছি, একটু পরপর মাইক্রোগুলো আসছে, 3-4টা মাইক্রো, মানে একটার পর একটা মাইক্রো আসছে আর আমার কানের কাছে হর্ন বাজাচ্ছে, আমি কিন্তু হেঁটে যাচ্ছি। একটু পরপর আসছে আর হর্ন বাজাচ্ছে আর বলতেছে যে আপা যাবেন নাকি, আপা যাবেন নাকি। তো আমি চিনি না আর মাইক্রোতে, তো আমি হেঁটেই চলছি। তো একটা রিক্সাওয়ালা তখন আমাকে ফলো করছিল যে মাইক্রোগুলো এরকম আসছে আর আমি হচ্ছে চলে যাচ্ছি। তো একজন রিক্সাওয়ালা সে আমাকে কাছে এসে বলল যে আপা আপনি কোথায় যাবেন, না সে আমাকে এভাবে বললো যে বোন তুমি কোথায় যাবা। তখন রাত 10টা পার হয়ে গেছে, যখনই রিক্সাওয়ালাটা আমাকে এটা বললো যে বোন তুমি কোথায় যাবা, আমি না একদম কেঁদে ফেললাম। তো কেঁদে ফেলে তাকে বললাম যে দেখেন ভাইয়া, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি সায়দাবাদ যাবো আমার আন্টির বাসায়, তো আমাকে একটু ব্যবস্থা করে দেন না ভাই, প্রচুর কান্না ওই রিক্সাওয়ালাকে। তো বলতেছি আর কান্দতেছি, তখন রিক্সাওয়ালা বলতেছে বোন তুমি কান্না করো না, আমার কোনো বোন নাই, আমি তোমাকে যেহেতু বোন বলছি আমি দেখি। তারপর আমি তার রিক্সায় উঠলাম রাত 10টার দিকে। তো উঠলাম, সে রিক্সা চালাচ্ছে আর আমাকে জিজ্ঞেস করতেছে যে কিভাবে আসছি, কোথায় যাবো আর কি টুকটাক। তো তারপরে সে আমাকে বাস স্ট্যান্ডে না দিয়ে সে আমাকে রিক্সা চালিয়ে এয়ারপোর্ট থেকে রাত 12টার দিকে সে আমাকে আন্টির বাসায় পৌঁছে দেয়। মানে তখন রাত 12টা বাজে যখন আমি আন্টির বাসায় আসি আর কি। সে অনবরত এই 2.5 ঘন্টা রিক্সা চালিয়ে সে আমাকে নিয়ে আসা। তো এই তো আন্টির বাসায় আসলাম। আন্টি
ভাড়া নিয়েছিল
না, সে ভাড়া নেয়নি। আর মাঝখানে সে কি করছে, মাঝখানে সে আমাকে বললো রাস্তার মাঝখানে যে বোন তুমি কিছু খাইছো সারাদিনে? তো আমি বললাম না খাইনি। তখন সে চায়ের দোকান থেকে দুটো পেডিস কিনে সে একটা আমাকে দিল, সে নিজে একটা নিল, নিয়ে সে খাইতে খাইতে রিক্সা চালাচ্ছে আর আমার কথা শুনছে।
ওর নাম কি?
সরি আমি জানি না। আর আমার তার সব থেকে কষ্টের কথা হচ্ছে আমি তার চেহারাও মনে নেই আমার। মানে যে মানুষটা আমাকে এত হেল্প করে এত কষ্ট করে নিয়ে গেল, এখন আমি তার চেহারাটা মনে করতে পারি না। মানে আমি তো আমার মনে হয় মাঝে মাঝে যে আমি মনে হয় তখন একটা ঘোরের মধ্যে ছিলাম। তো এই তো সেদিন
তখন রাত বাজে প্রায় 12টা থেকে 12:30টা
পৌঁছাতে।
এখন কি অনুভব করতে পারেন যে
এখন চিন্তা করলে তো গায়ের লোমটোম সব খারাপ হয়েছে যে কিভাবে এটা সম্ভব। তবে আমি এই যে জিনিসটা কাটি, সবে বেড়াত সবে মেড়াত সব রাতে আমি আল্লাহর কাছে দোয়া করি সেই রিক্সাওয়ালাকে আল্লাহ যাতে বেহেস্ত নসিব করে।
এবং আমি খুব ভালো করে জানি যে আমাদের এই ভালোবাসার বাংলাদেশ থেকে আমাদের যে কণ্ঠস্বরটা ইথারের মাধ্যমে পৌঁছে যায়, আমার প্রচুর বন্ধু আছেন যারা দিনমজুর, প্রচুর বন্ধু। আমি যদি খুব বেশি ফর্চুনেট হই এবং সত্যি যদি আজ সে রিক্সাওয়ালার কাছে আমাদের এই কণ্ঠস্বর পৌঁছে যায়। রিক্সাওয়ালা ভাই, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আমাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। যতই দিন যাচ্ছে সভ্য আমরা, সমস্ত দিক দিয়ে রুচির ছাপ রেখে চলেছি আমরা, এইরকম ভাবে আমরা প্রতিনিয়ত গর্ব করছি। গর্ব করতে করতে, গর্বের আস্ফালন করতে করতে আমাদের অবস্থা এখন এতই আনন্দের আতিশয্যে আমরা ভাসছি, কিন্তু আমরা কোনোভাবেই ভুলতে পারছি না, কোনোভাবে এটাকে ভোলা সম্ভব না। যখন একজন রোদেলা রাত্রি 10টা বা 10:30 বা 11টার সময় কোন রাস্তা দিয়ে একা একা হেঁটে যায়, তখন কত মানুষ যেভাবে মাইক্রোতে যারা আরোহণ করে রাস্তায়, পথ চলে, গাড়িতে করে যায়, তারা শুধু একটা দৃষ্টি জানে, যে দৃষ্টি শুধু জিসেমের ফুক জানে, যে দৃষ্টি শুধুমাত্র শরীরের ক্ষুধা মেটাতে জানে। এবং আপনি সেদিন না বুঝলেও আজ হয়তো অনুভব করতে পারেন রোদেলা, সেদিন ছিল তাদের দৃষ্টিটা এইরকম। যে কোনো কিছুর বিনিময়ে, যে কোনো পরিস্থিতির বিনিময়ে তারা তাদের শরীরের ক্ষুধা মেটাতে চায়, যে কোনো কিছুর বিনিময়ে তাদের চোখ দিয়ে সেই রিপুর তাড়না চরিতার্থ করতে চায়, যে কোনো কিছুর বিনিময়ে যদি সম্ভব হয় এসব মানুষগুলোকে ছিনিয়ে নিয়ে এসে তারা একদম হায়নার মতো সে মানুষগুলোর শরীর নিয়ে একেবারে উদ্দাম নিত্যে মেতে উঠতে চায়। কিন্তু যারা সভ্যতার এবং এই রকম গর্বের আতিশয্য, আনন্দের আতিশয্যে ভাসছেন, তাদের উদ্দেশ্য করে বলি, এদের মধ্য থেকে সত্যিকারের মানুষ, সত্যিকারের মানুষরূপী মানুষগুলো লুকিয়ে থাকে, যাদের একজন সেই রিক্সাওয়ালা ভাই। ভাই, আপনাকে যদি সত্যি আমরা পেতাম, সত্যি যদি আপনার ফোন কল আজকে বেজে উঠত ভালোবাসার বাংলাদেশে যে আমি সেই রিক্সাওয়ালা বলছি, সত্যি যদি এরকম কোনো ঘটনা ঘটে যেত যে আজকে আপনি আমাদের স্টুডিওতে আছেন এবং সত্যি রোদেলা আপনাকে চিনতে পেরেছে, তাহলে সমগ্র বাংলাদেশকে সাথে নিয়ে, সমগ্র বিশ্বকে সাথে নিয়ে আপনাকে এত বেশি সম্মানিত করতাম। আপনার নিজের পা আমি গুরু হেতেশাম, আপনার পায়ে আমি চুমু দিতাম, যে পা দিয়ে আপনি কষ্ট করে চালিয়ে এই মানুষটিকে পৌঁছে দিয়েছিলেন একেবারে নিরাপদ নির্বিঘ্নে। যে মানুষটি বাপ মা ছাড়া সেই মাত্র ছয় বছর বয়স থেকে যে মানুষটি আশ্রয়ের সমস্ত জায়গাটাকে হাতছাড়া করেছে সেই মানুষটিকে নির্ভর করেছিল ক্ষণিকের পরিচিত একটি মানুষের কণ্ঠস্বর শুনে, যে বোন তুমি কোথায় যাবে, কি সমস্যা তোমার। সমস্ত কিছু ফেলে দিয়ে সে রোদেলা সে রিক্সায় আরোহণ করেছিল এবং তারই কষ্টার্জিত টাকা দিয়ে একটি জায়গাতে নেমে সে একটি একটি খাবার কিনে বসে খাবারের একটি অংশ রোদেলাকে দেয় এবং ফাইনালি নিরবিচ্ছিন্নভাবে এই দুই থেকে আড়াই ঘন্টা ক্লান্তিকর রিক্সা চালিয়ে তার আন্টির বাসায় তাকে পৌঁছে দেয় এবং তারপরে সে চলে যায়। এই মানুষগুলোর বড় বেশি দরকার এই সমাজে, রিক্সালা রূপে হোক আর যে রূপেই হোক না কেন এই মানুষগুলো বেঁচে থাক, কারণ এরা বেঁচে না থাকলে সমাজ বেঁচে থাকবে না, দেশ বেঁচে থাকবে না, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হতে বাধ্য।
This track was downloaded from FusionBD.com.
ভালোবাসার বাংলাদেশ। বিকাশ এজেন্ট থেকে আজই নিজের মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। এজেন্টের কাছে আপনি যে বিকাশ সার্ভিসগুলো পাবেন তা হল বিকাশ অ্যাকাউন্ট খোলা, ক্যাশ ইন করা মানে বিকাশ অ্যাকাউন্টে টাকা ভরা, ক্যাশ আউট করা মানে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উঠানো। মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুলে আপনি দেশ জুড়ে টাকা পাঠানো বা পাওয়া সহ আরো বিভিন্ন সার্ভিস পাবেন মুহূর্তেই। মনে রাখবেন, বিকাশ অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি, তাই নিজের মোবাইলে আজই বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন bikash.com অথবা বিকাশ ফেসবুক ফ্যান পেজে। বন্ধু সবাইকে ওয়েলকাম করছি ভালোবাসার বাংলাদেশে, শুনছেন ঢাকা এফএম 90.4, মেঘলা আছি, আছে গুরু হিতেশাম এবং আজকের অতিথি বন্ধু রোদেলাও আছে, একপাশে মেঘলা আর একপাশে রোদেলা। বাহ, চমৎকার কম্বিনেশন। যদিও কিন্তু গল্পের মাঝামাঝি পর্যায়ে আমরা আছি, আরো অনেক কিছু শোনার বাকি আছে, শুনবো, এবং অনেক বন্ধু আমাদের সাথে যুক্ত হচ্ছেন, এসএমএস করছেন। এবং তাইফুর আছে নরসিংদী থেকে, লিখেছেন যে রোদেলা আপু ভয় নাই, যেখানে কেউ নেই সেখানে আল্লাহ আছে। আছে আমাদের সাথে রায়হান, উনি যুক্ত হয়েছেন এবং লিখেছেন যে গুরু আমি মনে করি রোদেলা আপুর স্টোরি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। ওকে, অ্যান্ড তাইমুর বললাম এটা, এবং তাজুল আছেন, তাজুল ইসলাম গাজীপুর থেকে, লিখেছেন যে গুরু রোদেলা আপুর স্টোরিটা অনেকটা আমার জীবনের মতো, এখন ধৈর্য ধরেই আছি আমি। ওকে, ইমরান আছেন পটুয়াখালী থেকে, লিখেছেন মেঘলাপু আমি রোদেলাপুর কথা শুনে আমার জীবনের কথা মনে পড়ে যাচ্ছে, কষ্ট বাড়ছে আমার অনেক। এবং ফেসবুক থেকে একজন বন্ধু লিখেছেন যে ওনার নাম আকাশ, লিখেছেন যে রিক্সাওয়ালাদেরকে দিয়ে কি দিয়ে সম্মান জানাবো এই ছোট মুখে, আমি সেটা বুঝতে পারছি না। ওকে, সেটাই। এবং আরো অনেক বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং বন্ধু আপনাকে জানিয়ে দিচ্ছি কিভাবে কানেক্টেড হবেন, কিভাবে যুক্ত হবেন, কিভাবে ইনভলভমেন্ট হবে আমাদের সাথে। সেই নিয়মটা, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইচটি লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার কথাগুলো লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। এবং আমি জানি আপনি আপনার কথাগুলো, আপনার জীবনের নানা প্রবলেম আছে, জীবনের নানা দিকের কথা আছে, সেগুলো শেয়ার করতে চান আমাদের সাথে, আপনার সব বন্ধুদের সাথে। সেজন্য আপনাকে দুটো কাজ, যে কোনো একটি কাজ করতে হবে, দুটো প্রসেস আছে, এবং প্রসেসের একটি হচ্ছে এসএমএস, সেটি হচ্ছে নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স পেশা লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। এবং আপনি ডিরেক্টলি আমাদের অফিসে এসে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 নাভানা টাওয়ার 15 ফ্লোর গুলশান 1। অ্যান্ড ফেসবুকে অনেক বন্ধু আছেন যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং ফেসবুকের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং যেসব বন্ধুরা এখনো যুক্ত হননি আমাদের সাথে ফেসবুকে বা এসএমএস এর মাধ্যমে, তাদেরকে নিয়মটা, এসএমএস এর নিয়মটা তো জানালাম, কিন্তু ফেসবুকে কিভাবে আমাদেরকে খুঁজে পাবেন সেটা বলতে চাই। আপনি আপনার ফেসবুকের অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই সেই কাঙ্ক্ষিত আমাদের ঢাকা এফএম এর অফিসিয়াল ফ্যান পেজটি খুঁজে পাবেন, এবং এখানে দেখবেন যে লাইকিং এর পরিমাণ হচ্ছে 93,000 প্লাস, এবং এইখানটিতে আজকে আমাদের অতিথি বন্ধু রোদেলার ছবি আপলোড করা হয়েছে, এবং এই পোস্টে অনেক বন্ধু লাইক করছেন, কমেন্ট করছেন। সো বন্ধু আপনিও করতে পারেন, যত খুশি তত কমেন্ট করতে পারবেন, যদিও লাইক আপনি একটি করতে পারবেন।
মেঘলার এই বিষয়গুলো আগে আমার কাছে মেঘলার এই বিষয়গুলো আগে আমার কাছে কিছুটা ছেলে মানুষই মনে হতো, বাট এখন আমার কাছে মনে হয় যে না, এটিরও প্রয়োজন আছে। এই কারণে যে আমরা যেন বুঝতে পারি যে আমরা ওয়ান ট্র্যাকে আছি কিনা, আমরা যে ধরনের কাজ করছি প্রতি নিয়ত নিরবিচ্ছিন্ন ভাবে প্রতি সপ্তাহে আপনাদেরকে সাথে নিয়ে ভালোবাসার বাংলাদেশের এই ব্যানারের মাধ্যমে, সেই কাজগুলো আসলে আমরা সত্যিকার অর্থে সমাজে একটি বাজ ক্রিয়েট করতে পারছে কিনা, সমাজ বিনির্মাণের পক্ষে, সেই ব্যাপারগুলো জানবারও কিন্তু প্রয়োজন আছে। সেটার জন্য এভরি লাইক কাউন্ট, এভরি কমেন্টস কাউন্ট, এভরি কন্ট্রিবিউশন কাউন্ট। যেসব জায়গা থেকে আপনাদের মতো করে আপনারা কন্ট্রিবিউট করছেন, কেউ হয়তো একটা লাইক দিয়ে, কেউ হয়তো একটা কমেন্টস দিয়ে, কেউ হয়তো ওই মানুষগুলোর পাশে দাঁড়াতে গিয়ে, তো এই বিষয়গুলো আসলে দেখারও প্রয়োজন আছে। সেই কারণে মেঘলা যেটা বলছিলেন যে আপনাদের ফেসবুকে সার্চ স্ট্রিং এ গিয়ে ঢাকা এফএম দিয়ে সার্চ দিলেই আপনারা দেখবেন যে আমাদের ঢাকা এফএম এর ফেসবুক আইডি, এবং সেইখানে 93,000 প্লাস লাইকিংস অলরেডি আছে, এবং সেখানে আজকের বন্ধুর ওদেলার ছবি অলরেডি আপলোড করা হয়েছে। সেখানে আপনারা লাইক দিন অথবা কমেন্টস দিন, যে কমেন্টসগুলো আমরা মেঘলার মাধ্যমে শেয়ারিং করার চেষ্টা করব, এবং সেই সাথে আমাদেরকে টেক্সট পাঠিয়ে আপনাদের মন্তব্যগুলো জানান। আমরা চলে যাচ্ছি রোদেলার কাছে। রোদেলা, আমরা শুনছিলাম যে ফাইনালি আপনি আন্টির বাসায় পৌঁছালেন, তারপর থেকে
তারপর আমার এসএসসি পরীক্ষা হয়, আমি আমার বাবা মার কাছে চলে আসি গ্রামের বাড়িতে। তো ওখানে কলেজে, আমাদের গ্রামের এক কলেজে ভর্তি হই। তো আসলে আমি জানতাম না আমার ফাদার সম্পর্কে ডিটেলস, অতটুকু বোঝার মতো শক্তি আমার ছিল না। যাই হোক, যখন কলেজে ভর্তি হই তো তখন আমি আমার কলেজে ক্লাস করতে পারতাম না, কারণ তখন বেশিরভাগ মানুষ জাস্ট একটা কথা বলতো যে তুমি না অমুকের মেয়ে।
ফাইনালি আপনি ম্যাট্রিক দিলেন, এবং রেজাল্ট কি মোটামুটি এক্সপেক্টেড ছিল এত কিছুর মধ্য দিয়ে, এত ঘটনার ভিতর দিয়ে?
রেজাল্ট আসলে আমি তো সেকেন্ড গার্ল ছিলাম, টিচাররা এ প্লাস আশা করছিল,
কিন্তু ওখানে সেকেন্ড গার্ল ছিলেন।
হ্যাঁ,
তারপর থেকেই তো ছন্দ পতন পরীক্ষার আগের এই সময়টুকুতে,
এক সপ্তাহ আগে থেকে,
এক সপ্তাহ আগে থেকে
ওখানে আমার 3.75 আসে, এ মাইনাস আর কি, যেটা তো রেজাল্ট তো টিচারদের আশা অনুযায়ী ছিল না। তবে অনেক টিচার আবার বলে যে
এই পরিস্থিতিতে যে ধরনের রেজাল্ট এসেছে সেটি অনেক। তারপরে কলেজে ভর্তি পর থেকে,
তো কলেজে ভর্তি হওয়ার পর মানে কলেজে আমি ক্লাস করতে পারতাম না, সবাই খালি বলতো যে ও তুমি অমুকের মেয়ে, ও কি অমুক কি একটা কাজ করছে, এত বড় একটা মেয়ে, মেয়ে কলেজে পড়ে, মেয়েকে রেখে আবার মেয়ের বয়সে কাউকে বিয়ে করছে। তো বাড়িতে যাওয়ার পরে শুনি আর কি যে আমার বাবা একটা বিয়ে করছে। তো ওই আমি কলেজে ক্লাস করতে পারতাম না, অনেকে অনেক মন্তব্য করতো, অনেক কিছু বলতো। তো আসলে বেশিরভাগ বলতো আর মুরব্বীরা, তারা আসলে আরো বেশি মানে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া, যেটা বাক্যে বলে ওভাবে করে বলতো যে ও তুমি এর মেয়ে, কাজ করছে, ও কাজ করছে। আমার কষ্ট লাগতো ব্যাপারগুলো খুব। তো এই তো চলছিল এরকম। তো আমার বাবা তো ড্রিঙ্কস করে, সে প্রায় সময় বাসায় ড্রিঙ্কস করে এসে তো সে চিলাচিলি করতো, খুব অশান্তি করতো আর কি আমার মার সাথে। আমি আসার পর দেখলাম আর কি যেটা আমি জানতাম না আসলে। তো আসার পরে যে রকম ঝগড়া ঝাঁটি মারামারি দুদিন পর পর লেগেই থাকতো, অশান্তি সংসারে।
আপনি বললেন যে আপনার বাবা দ্বিতীয় বিবাহ করেছেন, তাহলে আপনার মা কি তারপর আপনার বাবার সাথে ছিলেন ওই সময়?
হ্যাঁ, কারণ ওই সেকেন্ড যে ওয়াইফ তাকে তো কখনো বাড়িতে উঠাতে পারবে না।
আচ্ছা, অন্য বাসায় থাকতো সে?
তারপর থেকে,
তারপরে
তো ওই তো সে ওই যে অ্যাডিক্টেড ছিল, ড্রাগ অ্যাডিক্টেড। তাছাড়া সে হচ্ছে বিভিন্ন কাজ কারবার করতো আর কি, জুয়া টুয়া খেলতো, টাকা পয়সা নষ্ট করত। তো প্রায় এরকম ঝগড়াঝাটি লাগতো, অশান্তি। সে কিন্তু আমার কলেজে কোনো খরচ দিত না, আমার কলেজে খরচ আমার খালা দিত। তো এরকম করে মানে ঘটনার কথা বলছি, সেটা হচ্ছে উপবৃত্তি নিয়ে। আমাদের কলেজ থেকে উপবৃত্তি দেওয়া হতো। তো ওইবার হচ্ছে আমাদের উপবৃত্তি দেওয়ার কথা, 1350 টাকা দেওয়ার কথা। তখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে, মানে এইভাবে করে ফার্স্ট ইয়ারটা কোনো ক্রমে চলে গেছে, 2010-এর কথা এটা। তো সেকেন্ড ইয়ারে ওঠার পর তো উপবৃত্তি দেওয়ার কথা, সেদিন উপবৃত্তি দিল আর কি। তো আমাদের টোটাল টাকাটা না দিয়ে 750 টাকা দেওয়া হয়েছে, আর বলছে যে এই টাকাটা নেক্সট মাসে দেবে আর কি। তো আমার বাবার কানে গেছে। তো আমার বাবা আসলো বাসায় যথারীতি, সে এসে বলছে যে ও না উপবৃত্তি পাইছে 1300 টাকা, ওকে বলো আমাকে 500 টাকা দিতে, আমার মাকে বলছে আর কি। তো আমি আমি বললাম যে কেন দিব, তুমি তো আমাকে কোনো কিছু দাও না, তুমি আমার কোনো খরচ টরচ কিছু দাও না, তোমাকে কেন দিব। তো যাই হোক, এই কথা বলাতে আমার মার ওপর আমার মাকে অনেক মারলো, সে মারলো আমাকে, মারবে। আমি আমার চাচার রুমে ছিলাম, এটা নিয়ে অনেক অশান্তি হইলো। তো তখন আমার চাচারা বললো যে ও এরকম করে মারধর করে, তো যদি হাত পা ভেঙে যায় বা একটা এমন একটা অবস্থা হলো তোমাদের, তখন তোমরা কি করবা। আমার মেয়ে চাচা বললো যে একটা কাজ করো, তোমরা তার থেকে ঢাকায় চলে যাও। তো এটা আমার চাচা বললো। তারপর সেদিন রাতেই আমরা চলে আসলাম, আমি এবং আমার মা, আমার ছোট ভাই, সবকিছু রেখে সেদিন রাত্রে আমরা, যেদিন রাত্রে আর কি উপবৃত্তি নিয়ে মারামারি হলো, সেদিন রাত্রে আমরা চলে আসলাম বাসায়, আমার আন্টির বাসায় আর কি ঢাকায়। তো আন্টির বাসায় তো একটা রুম ছিল, আন্টির ছেলে ছিল, আমরা তিনজন মানুষ যাতে একটু প্রবলেম হয়েছে আর কি। তো যাই হোক, এরপর ওখানে কিছুদিন থাকার পর আমার মা আলাদা বাসা খুঁজলো আর কি, থাকতে তো হবে, বাঁচতে হবে। তো আলাদা একটা বাসা নেওয়া হলো আন্টির বাসা থেকে দূরে। তো আমি, আমার মা এবং আমার ছোট ভাই, আমরা তিনজন ওই নতুন বাসায় আসলাম আন্টির বাসা থেকে। তো আমার মা গার্মেন্টসে ঢুকলো, সেই সময় আমি ইন্টারসেকশনে পড়ি, আমার তো ওরকম কিছু করার নেই, কি করব। তো আমি খুঁজতে থাকলাম যে আশেপাশে দু একটা টিউশনই পাই কিনা। তো তিনটা না চারটা টিউশনই ছিল, যে 100 টাকা করে পড়াইতাম বাসায় দিয়ে যে। তো এই তো মানে ফার্স্ট মাস আমাদের অনেক কষ্ট করতে হয়, কারণ মা গার্মেন্টসে ঢুকছে, আমরা বাসার থেকে যখন আসি আমরা কোনো টাকা পয়সা নিয়ে আসিনি, ফার্স্ট মাসটা আমাদের অনেক কষ্টে কাটছে। তো
খাওয়া দাওয়ার কোন রকম ঠিক ছিল না এরকম কিছু কি?
হ্যাঁ, মানে আমাদের কাছে কোনো টাকা পয়সা ছিল না। এখন আম্মু তো গার্মেন্টসে যেহেতু ঢুকছে, মাস শেষ হলে তো সে বেতন পাবে। তো দেখা যেত একটা আমরা দোকানে বলে ঠিক করছিলাম যে ভাই আমরা এক মাস খাবো, যা বিল হয় আমরা ওই বেতন পাওয়ার পরে আম্মু দিয়ে দিবে। চালের ব্যবস্থাটা করা হয়েছে, তরকারি তো ম্যানেজ করা যেত না। তো আমাদের বাসার সাথেই ওই ছিলটা বেছিল, ওখানে শাক টাক হয় না কিছু, ওগুলো দেখা যেত মাঝে মাঝে উঠিয়ে, তরকারি ছিল না।
কে তুলতে যেত?
আমার ছোট ভাই। তো সে হয়তো উঠিয়ে ওগুলো এনে কোন রকম আর কি, মানে ওই মাস্টার কি পার করা।
আপনার যে পরিমাণ আত্মসম্মান বোধ এবং নিজের প্রতি যে পরিমাণ আপনার আত্মবিশ্বাসের মাত্রা, আমি এর মাঝে যতটুকু বুঝেছি, আপনার তো প্রচন্ড রকমের কষ্ট হওয়ার কথা তখন, যে কোনোভাবে হয়তো আমি কন্ট্রিবিউট করতে পারছি না যে এরকম পরিস্থিতিতে। আজকের তারিখেও মানুষ ঢাকার মতো জায়গাতে থেকে এরকম পুকুরে গজিয়ে ওঠা এই শাপলা বা যে ধরনের কথা আপনি বলছেন, যে সেসব ধরনের খাবারের প্রতি নির্ভর করতে হয়, এবং সেই কষ্টটা তো চরমভাবে আপনাকে পীড়া দেওয়ার কথা বা পীড়া দিত হয়তো।
হ্যাঁ, এছাড়া আরেকটা কাজ যেটা করতাম, যে সকালে রান্না বান্না করা ছাড়া দেখা যেত যে দু একটা স্টুডেন্ট যেটা পড়াইতাম, আর রাত জেগে হচ্ছে আমি ছবি আঁকতাম। তো আম্মু যখন গার্মেন্টসে যেত, তখন আম্মু আমার ওই ছবিগুলো নিয়ে যেত, আমি যে ছবি এঁকে রং করে রাখতাম, আমার আম্মুর যে কলেজ যারা ছিল তারা ওই 5 টাকা বা 10 টাকা দিয়ে ওই ছবিগুলো নিত, তারা মানে আমার আঁকা ছবিগুলো। তো ওখান থেকে যে টাকাটা আসতো, হয়তো ওটা আমার তরকারি হিসেবে, তরকারি কেনার টাকাটা মানে যাই, যে টাকা আসতো ওটা দিয়ে আমাদের।
কি ধরনের তরকারি খেতেন তখন?
এই
চাল তো, চাল তো আসছে আপনার, যেটা আপনি বলেছেন যে ধারের দোকান আপনি নিয়েছেন, এবং এই ধারের দোকানের মাধ্যমে আপনারা বলেছিলেন যে মাসের শেষে আমি হয়তো সেই টাকাটি দিয়ে দেব। কিন্তু সবজির জন্য যে নির্ভরতা, সেখানে আপনি আপনার ছোট ভাই শাপলা বা এই ধরনের কিছু জিনিস হয়তো টুকিয়ে নিয়ে আসতো, যেটা দিয়ে হয়তো আপনাদের রান্নার ব্যবস্থাটা হতো। এবং আরেকটি অসম্ভব রকমের তাচি একটি ঘটনা বললেন, যে আমরা হয়তো এই এই ব্যাপারগুলো, মানে এটাকে হয়তো জীবন বলে, রাত জেগে জেগে আপনি সেই সময় ছবি আঁকতেন, যে ছবিগুলো আপনার মা তার গার্মেন্টস এর বাকি সব সহকর্মী বা সে কলিগদের কাছে 5 টাকা বা 10 টাকা করে বিক্রি করতেন, এবং তা দিয়ে যে মানে যে আয়টা হতো সেটি দিয়ে আপনারা তখন তরকারি কিনতেন। তরকারির ধরনগুলো কি ধরনের, সাধারণত ভাতের সাথে কি ধরনের খাবার খেতেন ওই সময়?
ওই নিজে আলু আনা হতো, হয়তো বা আলু ভাজি বা আলু ভর্তা বা কিছু সবজি টবজি হয়তো বা কখন আনা হতো। এইতো
নিঃশ্বাস আমাদের সাথে যতক্ষণ পর্যন্ত আছে কত বেশি মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আমরা খুব ভালো করে বুঝি, কিন্তু এই নিঃশ্বাসটাকে টিকিয়ে রাখার জন্য, এই নিঃশ্বাসটাকে বাঁচিয়ে রাখার জন্য কি পরিমাণ যে প্রচেষ্টা করে যাচ্ছে মানুষ অহর্নিশ, প্রতিনিয়ত আমাদের চোখের অন্তরালে, আমাদের আবডালে। এখন আমাদের সাথে যুক্ত হয়েছেন রোদেলার মা, আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে। মা হিসেবে জীবনের প্রথম দিন থেকে আজ অবধি এমন কোনো কষ্ট নাই যা দেখা হয়তো হয়ে ওঠেনি। মা হিসেবে বড় যদি কিছু ব্যর্থতার কথা বলি, সেই ব্যর্থতার একটি তার সন্তানের মুখে যথাসময়ে আহার না তুলে দিতে পারা, এই অসম্পূর্ণতা আপনাকে চরমভাবে কষ্ট দিত, চরমভাবে ব্যথিত করত। এটা খুবই স্বাভাবিক যখন দেখতেন যে মা হিসেবে আপনার ছোট সন্তানটি বাইরে বাইরে হয়তো সে আগাছা ধরনের জিনিসগুলো টকিয়ে আনছে রান্না করবার জন্য, যখন দেখতেন আপনার রোদেলা রাত জেগে জেগে ছবি আঁকছে, যে ছবিগুলো আপনি আপনার কলিগদের কাছে বিক্রি করে পাঁচ টাকা দশ টাকা যা পাবেন তা দিয়ে হয়তো একবেলার তরকারির ব্যবস্থা হবে, আলুর ঘাটি দিয়েই হয়তো দিনের পর দিন খাবার তাদের চালিয়ে নিতে হবে, এই কষ্টগুলো কতখানি আপনাকে স্পর্শ করত এই
সময়।
তখন আমি রাত দিন মনে করেন চব্বিশ ঘন্টা, একদিন যায় এক বছর যায়, তখন সারাক্ষণকালে আমি চোখের পানি আসে, দুটি সন্তান নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করছি, ১৬০০ টাকা বেতন পাইছি, পাওয়ার পরে ১২০০ টাকা প্রথমেই প্রথম বাসে ঘর নিলাম ১২০০ টাকা, এরপর মাত্র থাকলো ৪০০ টাকা, ৪০০ টাকা দিয়ে তো আর তিনজন দুটি বাচ্চা নিয়ে আর আমি তিনজন মানুষের তো চলে না, অনেক কষ্টে সারাদিন পরিশ্রম করে পাপের ছুটি হওয়ার আর প্রথম ঢুকলাম, ঢুকার তিন মাস পরে বন্ধ পাইছি, বন্ধ পরে একটা না তিন মাস কাজ করার পরে তখন বন্ধ পাওয়ার পরে একদিন অনেক খুশি আমি, যেদিন আজকে এমন হয় আমার বাচ্চাগুলো নিয়ে একটু শান্তি মতো থাকবো, যেদিন বন্ধ পাইছি তিন মাস পরে তখন আমার বাচ্চারা অনেক খুশি, আজকে আমার মা মনে হয় কোনো কোনো কিছু ভালো রান্না করবে, তেমন কিছু রান্না করতে পারিনি, মাছ বা অথবা আলু শাক পাতা এগুলো আনছি আইনে কোনো মতো জীবন বাঁচেছি, একদিনে ওই বেতন পাওয়ার পরে একদিনই মাছ আইনে খাওয়াতে মা সারা মাস অনেক কষ্টে জীবনযাপন করছে, তা বাড়ি থেকে কেউ কোনোদিন ফোন দেয়নি জিজ্ঞেস করে নাই যে ওরা যে গেল চলে গেল ঢাকা যে কি অবস্থা আছে কেমন আছে, তো আমার ভাইসুর বা আমার শাশুড়ি বা অনেক নানা সব অনেক কিছুই আছে সবারই, কেউ কোনোদিন ফোন করে জিজ্ঞেস করলো না যে এটা আমার ভাইয়ের মেয়ে ছেলে ওরা কেমন আছে না আছে কতদিন হয়ে গেল, এরকম মনে করেন কেউ করে না, এরপর খালি অফিসে যে খালি আমি কাজ করি আমি খালি চিন্তা আসে আমার ভিতরে, তখন আমি কাউকে বলি না, আমার চোখ দিয়ে পানি সারাক্ষণ পড়তে থাকে আমার ভিতরটা, যে ছিঁড়ে দেখাবো কাউকে দেখাতে পারি না, যে স্বামী থাকতো স্বামী নাই, এই দুনিয়া বেঁচে থেকে কি লাভ, সময় সময় আমি অনেকে বলি যে আত্মহত্যা করলে কি হয় কি কিছু কি হয়, আমি সবাইকে বললাম আমার আর বাঁচতে ইচ্ছে করে না, এত কষ্ট করে জীবন চালাইতে পারি না আমি কিভাবে চলি এখন, তখন অনেকদিন পাওয়ার পর কাজ করার পরে তারপর এক বছর মতো করলাম, করার পরে অসুস্থ হয়ে গেলাম, আমি অসুস্থ হওয়ার পরে তখন আমি কিভাবে কাজ করব,
করার পরে আমি অ্যাবসেন্ট করলাম, করার পর অ্যাবসেন্ট করলেও দেখা যেত যে টাইম মতো বেতন দিত না। হঠাৎ করে একদিন অ্যাবসেন্ট করছি, অনেক অসুস্থ আমি, তখন সেদিন বেতন দেয়নি, বেতন দেওয়ার ডেট ছিল 10 তারিখ, তখন বেতন দেয় নাই। অ্যাবসেন্ট করার পরে 25 তারিখে বেতন দিত, তখন আরেকটা মনে করেন 2 মাস হয়ে গেল কাছাকাছি, 1 মাস যাই আরেক মাসে 25 তারিখে বেতন দিত অ্যাবসেন্ট করার পরে। তখন আমি এই বাচ্চা দুটির কি খাওয়াবো, কেমনে রাখবো, কি করবো, তখন অনেক চিন্তা করতে করতে করতে, তখন পাশে আমার অপরটা ছিল, কলা খালা আপনি কান্দেন কেন, আপনার কি হয়েছে, তখন আমার হিস্টোরি গুলো ওনাকে বললাম। তখন তার পকেট থেকে ইচ্ছা করে টাকা বাইক করে দিল 200 টাকা, কোন খালা আপনি যখন বেতন পাবেন, যখন টাকা হব তখন আপনি এই টাকাগুলো দিয়ে দিন যখন আপনি পারেন। তখন নিলাম, আমি নিতে চাই না, আমি কই কি আমি যে টাকাটা নিব তারপরে দিব কে কিভাবে, আমি সাহস পাই না।
আপনি বলছিলেন যে বারবার আপনি চেষ্টা করতেন বা খোঁজ নিতেন যে আত্মহত্যা করলে কি হয়, এই ভাবনা আপনার ভিতরে কাজ করছিল তখন কেন?
তখন কেন করছিল তো আমার আর বাঁচতে ইচ্ছে করে না, অনেক কষ্ট তখন, তখন আর কাউকে আমি বলতে পারি না যে আমি এত কষ্ট করতেছি, তখন তো কি করবো, তখন মনে চাইছিল যে আমি আত্মহত্যা করি মরে যাই। তখন
বন্ধুরা যে মুহূর্তে এই কথাগুলো শুনছেন, যে মুহূর্তে এই কণ্ঠস্বর আপনাদের কাছে পৌঁছচ্ছে, যে মুহূর্তে গার্মেন্টস এর একজন কর্মী, যারা আমাদের অগ্রজ, যারা আমাদের সেই সেনানী যারা অর্থনৈতিক চাকাকে দারুণভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যে মুহূর্তে জিডিপির আমাদের হার কত সেটি নিয়ে দারুণভাবে আমরা ক্যালকুলেশনে ব্যস্ত, সরকারের বিভিন্ন দপ্তর থেকে শুরু করে যারা অ্যানালিটিক্যাল ইনফরমেশন দিচ্ছেন বোদ্ধারা, ঠিক সেই মুহূর্তে আমরা সবাই জানি যে অর্থনীতির চাকা, এই যে প্রবৃদ্ধির কথা, এই যে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে ঘোষিত হয়েছে যে 26% দরিদ্রতার হার বাংলাদেশে কমে এসেছে গত 10 বছরে, এগুলো নিয়ে যখন আনন্দের আতিশয্যে মাতি, যখন আস্ফালন করি, তখন আমরা কিন্তু একদম ভুলে যাই যে বাংলাদেশেও নিরন্তরভাবে এই ধরনের জীবনের সাথে কষ্ট করে বহু রোদেলা এবং তাদের পরিবার বেঁচে আছে, যারা প্রতি মুহূর্তে এইরকম ভাবনা তাদের মধ্যে কাজ করে যে এই জীবন তো আর সইবার না, এই জীবন তো আর চলে না, এটা তো কৃতদাসের জীবন, যেমনটা বলেছিলেন পোপ সেই ভ্যাটিকান সিটি থেকে, যে বাংলাদেশের গার্মেন্টস কর্মীরা, যে মানবতার জীবনযাপন করে তারা কৃতদাসের জীবনের চাইতেও কষ্টকর জীবনযাপন করে আজকের এই 21 শতাব্দীর পৃথিবীতে, সেখানে আমাদের এই গর্ব, আমাদের অহংকারের জায়গাটা কতখানি যৌক্তিক সে ব্যাপারটা নিয়ে মনে হয় ভেবে দেখার সুযোগ আছে। এবং এই বিষয়গুলো নিয়েই আমরা যখন কথা বলছি বন্ধু, প্রশ্নটা সরাসরি আপনাদের কাছে, যেটা কি স্ববিরোধী না, যে মানুষটি আমাদের সভ্যতার জন্য, আমাদের সমাজের জন্য, দেশের জন্য, এই পৃথিবী বিনির্মাণে সবচেয়ে বেশি এফোর্ট দিবে, সবচেয়ে বেশি প্রতিদান দিবে, সেই মানুষটি সবচাইতে কি বেশি কষ্ট পেতে হবে? এই মানুষগুলোকে ট্রিবিউট জানানোর, সম্মান জানানোর আমাদের ওয়ে আউটটা কি হতে পারে, নাকি শুধুমাত্র এদের কষ্ট, একবার রানা প্লাজার ধ্বংসস্তূপ, হাজার মানুষের প্রাণ এক নিমিষে চলে যাওয়া, একবার গার্মেন্টসে আগুন ধরা, কয়েকশো মানুষ পুড়ে ছাই হয়ে যাওয়া, তখন আস্ফলন করা দীর্ঘ নিঃশ্বাস ফেলা, আবার পরক্ষণে ভুলে যাওয়া, এগুলোর বাড়ি বাইরেও আড়ালে আবডালে কত রোদেলার পরিবার এইভাবে আত্মহত্যার কাছাকাছি পৌঁছে যাচ্ছে, যে জীবনটা তো আসলেই সহ্য করবার না, এই জীবনটা তো ধ্বংস করে দিতে হবে। কিসের গর্ব করি, কিসের আস্ফলন করি, আসলে আমাদের পরিসংখ্যানের সাথে গর্ব করার আসলে সুযোগটা কতখানি আছে সেটা ভেবে দেখার সময় আছে মনে হয়। বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডারে যারা আছেন তাদের সবাইকে দোয়া অনুরোধ করব, দয়া করে এই জায়গাগুলো একটু 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 এই জায়গাগুলোতে আপনারা আরো বেশি মনোযোগী হবেন, যে আসলে যাদের খামে, যাদের রক্তের মাধ্যমে সৃষ্টি হচ্ছে অর্থনীতির চাকা, প্রবৃদ্ধির হার, সেই মানুষগুলোকে আমরা আদৌ ভালো রাখতে পেরেছি কিনা। এখনো প্রতি বর্গ ফুটে ভাড়া গুনে নেয় বাড়িওয়ালারা, যেখানে গার্মেন্টস পল্লি গড়ে ওঠার কথা ছিল, এখনো তাদের বেতনের অর্ধেক টাকা চলে যায় সেই সব ভাড়ার মেটাতে গিয়ে, এখনো তাদের খাবারের জন্য প্রত্যেকটা বেলার খাবারের জন্য প্রাণান্তকর যুদ্ধ করতে হয়।
আরে চলতি পথে তোমার সাথে যখনই হয় দেখা, ইচ্ছে করে শুধায় তোমার মনের দুটি কথা, আর লাগিয়া ছল ছল কাজল দুটি আঁখি, কেউ কি তোমায় কথা দিয়ে কথা রাখিনি,
মায়ের এই প্রচেষ্টা চলছে। মায়ের মতো করে চেষ্টা চালাচ্ছেন যে কিভাবে পরিবারটিকে আবার নতুন করে দাঁড় করিয়ে দেওয়া যায়। প্রতিদিন প্রতি বেলার খাবারে নিশ্চয়তা চাননি, কোন রকমের বিলাসিতা তার কাছে কোনোভাবেই কাম্য না। অ্যাটলিস্ট রোদেলা এবং তার আরেকটি সন্তান তিন বেলা যেন পেট পুরে খেতে পারে, এই সামান্য চাহিদাকে মাথায় রেখে পাগলের মতো খেটে চলেছেন। রোদেলা, এই পরিস্থিতিগুলোকে আপনি কাছ থেকে দেখেছেন, আপনার মধ্যে কি ধরনের ভাবান্তর হতো, আপনি ভিতরে ভিতরে কি ভাবতেন?
আসলে ছোটবেলা থেকে তো আমি সম্পূর্ণ আলাদা একটা পরিবেশে বড় হয়েছি, তো আমার আসলে এগুলো তো মানিয়ে নিতে খুব কষ্ট হইত। যখন দেখতাম যে ঘরে খাবার থাকতো না, প্লাস এই যে রোজ রোজ একই আইটেম খাওয়া, আমার খুব কষ্ট হইতো, আমি কিছু করতে পারতাম না। আমার তখন কিছু করারও ছিল না, পরিচিতও ছিল না যে এলাকায় যাই নতুন, কি বলবো। আরো বেশি খারাপ লাগতো যে আমাদের ফ্যামিলির অন্য যারা চাচা ও ফুপি, তারা কখনো আমাদের সাথে কোনো খরচা করেনি, কখনো জানতেও চায়নি যে আমরা কোন অবস্থায় আছি। বাবা তো নাই, সে থেকেও নাই, তার কন্টাক্ট আশাও করিনি কখনো, কিন্তু বাকি যারা চাচারা ফুপিরা, তারা তো জাস্ট হ্যাঁ তারা হেল্প না করুক, একটা বার ফোন দিয়ে তো মানে খোঁজ নিতে পারতো যে এই অবস্থায় আছে কিছু, কখনো তারা কোনো ফোন দেয়নি, খোঁজ নেয়নি। আমরা কিভাবে কাটতেছে আমার দিন দিন কিভাবে কাটাচ্ছি, তাদের কখনো মানে সেরকম কোনো কিছু দেখিনি। এভাবেই কাটতে থাকে দিন। তারপর আমার ইন্টার পরীক্ষার সময় আসে, তো ফর্ম ফিল আপের সময় আসে, তো আমি আমার মাকে রেখে মানে আমার খালার বাসায় চলে যাই, কারণ আমার ফর্ম ফিল আপের টাকা লাগবে। তো আমার কাছে তো টাকা নেই, আমার মা তো মানে কোন রকম সংসার চলে তো চলে না এই অবস্থা, তো এর মধ্যে তো আমার মার পক্ষে সম্ভব না ফর্ম ফিল আপের টাকা দেওয়া, আমার পড়ালেখাটা কন্টিনিউ করা। কিন্তু আমার জাস্ট একটা কথা যে আমাকে পড়ালেখা করতে হবে। তো আন্টির বাসায় চলে আসি, আন্টির বাসা থেকে বাড়িতে গেলাম, ফর্ম ফিল আপ করলাম, পরীক্ষা দিতে গেলাম বাড়িতে, এভাবেই কাটছে। তো একটা জিনিস উল্লেখ না করলেই নয় যে আমি যখন আদিতে পরীক্ষা দিতে যাই, ইন্টার ফাইনাল পরীক্ষা, তো এক মাস থাকতে হয় সে সময়, মানে আমার 5 তারিখে পরীক্ষা, আমি 2 তারিখে বাড়িতে যাই। তো 2 তারিখে যেদিন যাই সেদিনই দুপুরবেলা মানে আমি জাস্ট খেয়ে একটু রেস্ট মানে খেয়ে উঠছে, এমন টাইমে আমার বাবা গেছে, সে ড্রিঙ্ক ট্রিঙ্ক করে যে বলতেছে আমার দাদিকে যে আমাকে এখন টাকা দাও না হলে আমি বাড়ি ঘর সব আগুন লাগাই দেব। সে পারে এটা করতে, সে এর আগে অনেকবার করছে ঘর টোর আগুন টাগুন দেয়া। তো এরকম চিল্লাচিল্লি বাড়ির মধ্যে হয়েছে, আমার চাচা আবার আমার আব্বুকে মারলো, তো এই অবস্থা। 5 তারিখে আমার পরীক্ষা, 2 তারিখে এসে আমি এসব দেখছি। তো এইভাবে পরীক্ষা দেওয়া হয়। তো পরীক্ষা দেওয়ার সময় একটা জিনিস হয়েছে যে আমি মেজো চাচার ওখানে উঠি, বাড়িতে আমার 3 চাচা থাকে, তো মেজো চাচার ওখানে উঠি, চাচি রান্না বান্না করে ওখানে খাই। 5 তারিখে আমার পরীক্ষা, 4 তারিখে আমার চাচি তার বোনের বাসা চলে যায়, তো খাওয়ার প্রবলেম হয়ে যায়। তারপর আরেক চাচির ওখানে কিছুদিন খাই, এইভাবে কষ্ট করে পরীক্ষাটা দিই। পরীক্ষা দেওয়ার পরে আমি আবার আমার মার কাছে চলে যাই। এটার পরীক্ষা দেওয়ার পর মার কাছে চলে যাই। এই তো ওই সময় মানে আন্টি যা আমার খালা যাচ্ছিল যে তার কাছে থাকি, তার ছেলেটাকে আমি টেক কেয়ার করি। তো যেহেতু আমি আন্টির কাছ থেকে চলে আসি আর কি, আন্টি পরীক্ষা দেওয়ার পর চলে আসি, তো আন্টি মানে আমার যে অনার্স ভর্তির সময় যে খরচটা লাগবে সেই টাকাটা আন্টি দেয় না, কারণ তার ছেলের কাছ থেকে চলে আসছি। তো তারপরে তো গত বছর ভর্তি হওয়া হয়নি, চলছে জীবন এরকম। এখন আমি একটা কিন্ডারগার্টেন জব করছি, প্লাস এখন মোটামুটি যে 1.5 বছর থেকে আছি মোটামুটি এলাকা সবাই চেনে, টিউশন টিউশনে করছি, চলছে লাইফ। মানে সেই সময়টা চিন্তা করলে অনেক, সেই সময়টা অনেক খারাপ ছিল, এখন আমরা অনেক ভালো আছি তা না, তারপরও যে সেই সময়টাকে টেকেল দিয়ে ওই অবস্থা থেকে এখানে আসছি, চলছে লাইফ।
এবং মায়ের মায়ের কি জব এই সাথে চলছে আপনার সাথে?
না, আসলে আব্বু তো আমার আম্মুর চোখে লাথি দিয়েছিল, তো তারপর থেকে আম্মুর চোখে প্রবলেম। তো গার্মেন্টস তো এক নাগারে অনেক তাকিয়ে থেকে অনেক কাজ করতে হয় না, তো আম্মুর চোখ ব্যথার জন্য আম্মু আর কাজ করতে পারেনি, আম্মু গত 1 বছর থেকে কাজ করে না।
তার মানে কি আমরা বলতে পারি এখন বয়স কত আপনার আনুমানিক? মানে
আমার জন্ম
এখন কত এমনি আনুমানিক বললেই হবে,
এই তো 19 চলছে, সেপ্টেম্বরে 20 হবে।
আপনি কবে থেকে কাজ মানে 18 বছর বয়স প্রায় বলা যায়, 18 থেকে পরিপূর্ণভাবে দায়িত্ব পরিবারে নিয়ে নিয়েছেন, এবং এবং সব মিলিয়ে যতটুকু আপনার মাধ্যমে অর্থের সংস্থান হচ্ছে সেটি দিয়েই পরিবারটাকে বাঁচিয়ে রাখা, তাই তো?
This track was downloaded from fusionbd.com.
কেমন মনে হয় জীবনে আপনি যেসব পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছেন, রোদেলার মা আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনাকে সহানুভূতি জানানোর ভাষা আমাদের জানা নেই। একটি নারী যখন প্রস্ফুটিত হয় তখন সহজাতভাবেই তার মধ্যে একটি কল্পনা দানা বাঁধে, যেমন একজন পুরুষ আসুক আমার জীবনে যে হচ্ছে কালপুরুষ, সমস্ত দিক দিয়ে সে এত ভালোবাসা এত নির্ভরতায় প্রচণ্ড রকমের ভালো লাগা আমাকে আবিষ্ট করে রাখবে। পৃথিবীতে যত রকমের নোংরামি থাকুক না কেন, পৃথিবীতে যত রকমের কষ্ট থাকুক না কেন, দু হাতে সমস্ত কষ্ট সরিয়ে দিয়ে আমাকে আগলে রাখবে, এবং আমাদেরকে হাত ধরে যেসব সন্তান পৃথিবীতে আসবে তারা গর্ব করবে যে আমার বাবা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাবা। কোন এক মনীষীর মাধ্যমে আমি এই কথাটা শুনেছিলাম যে পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, কিন্তু খারাপ বাবা একটাও নাই। তিনি হয়তো একটা ইমোশনের জায়গা থেকে কথাটি বলেছিলেন, কিন্তু রোদেলার মাধ্যমে যে তথ্যগুলো আমাদের সামনে উপস্থাপিত হলো, আমরা দেখলাম যে কোনোভাবেই সেই মানুষটিকে আর যায় বলা হোক, খারাপ ভালো বাবা কোনোভাবেই বলা যায় না। তো সমস্ত দিক দিয়ে কষ্টের চরম শিখরে আপনি পৌঁছেছেন, মাত্র 14 বছর বয়স, যখন কৈশোর শৈশবের সন্ধিক্ষণে আপনি অবস্থান করছেন, যখন আপনার খেলাধুলার সময়ই পার হয়নি, বিয়ের পিড়িতে বসতে হয়, 1 বছর কি 2টা বছর অতিক্রান্ত হতে হতে এমন কোনো কষ্ট নাই যে কষ্টের সামনে পরিচয় করিয়ে দেয়নি স্বামী নামের ওই মানুষটি আপনার সাথে। এত কষ্ট, এত কষ্ট, এত অত্যাচার, এত অন্যায়, এত মারধর, প্রতিদিন নেশা করে আসা, নেশার জন্য টাকার জন্য আপনার প্রতি পাগলের মতো অত্যাচার করা, পরিশেষে যে জিনিসটি কখনোই কেউ কারোর সাথে ভাগাভাগি করে নিতে চায় না, কোনো নারী কোনো মেয়ে, সে স্বামীকেও আরেকজন নারীর সাথে আপনাকে ভাগ করে নিতে হয় যখন শোনেন যে আপনার স্বামী আরেকটি বিবাহ করেছে, আপনার সন্তানদের উপরে যাচ্ছে তা এভাবে ব্যবহার করেছে, হাত তুলেছে, এত কষ্ট, এত অন্যায়, এত অত্যাচার মুখ বুঝে সহ্য করেছেন। আমি হয়তো বলছিলাম যে আত্মহত্যার কথা কেন আপনার মাথাতে আসলো, কিন্তু এই পরিস্থিতি একটা সাধারণ মানুষকে নিজেদের অজান্তে যে জায়গাতে পৌঁছে দিতে পারে সেটা হয়তো আমি ভেবে দেখিনি, কিন্তু কোনো অবস্থাতেই আত্মহত্যার মতো গর্হিত কাজ, আত্মহত্যার মতো এরকম কাপুরুষোচিত কাজ কোনোভাবেই কাম্য না, চিন্তা করার কথা না। আপনাকে দেখছি, আপনার দিকে তাকিয়ে আছে, আপনার মুখটার দিকে, আর বারবার আমি চিন্তা করছি যে কত রকমের কষ্টের প্রলেপ বুলানো হয়েছে অভিব্যক্তির ভেতরে, কত দুঃখের রেখা স্পষ্টভাবে ফুটে উঠেছে আপনার চেহারার মধ্যে। এবং ফাইনালি যখন দেখছেন যে আপনার মেলা কিছু করার আছে, অনেক কিছু করার আছে, কিন্তু কিছু করতে পারছেন না, তাও এই স্বামী সেই 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 প্রতিব্রতা স্ত্রীর মতো চুপ করে সহ্য করেছেন যার কষ্ট, তারই দেওয়া উত্তরাধিকার সূত্রে তারই দেয়া সেই যে আপনার প্রতি অত্যাচার করেছিল, আপনার চোখে মেরেছিল, যে কারণে আপনার চোখ আপনার সাথে এখন সেই অর্থে আপনার সাথে সহযোগিতা করছে না দেখে গার্মেন্টসে কাজটা করা হয়ে উঠছে না। এবং যে বয়সে আপনার মেয়েটি দারুণ প্রখর বুদ্ধি সম্পন্ন একটি মেয়ে, তাকে যে জায়গাতে রাখার কথা সে জায়গাতে আপনি রাখতে পারছেন না, তাকে এই বয়সে সংসারের পুরো দায়িত্ব নিতে হয়েছে। এত কষ্টের মধ্যে, এত দুঃখের মধ্যে একটি বড় জিনিস আছে, সেটি কি আপনি জানেন? সেটি হচ্ছে স্রষ্টা, বারবার বলি স্রষ্টা কখনোই পক্ষপাত দুষ্ট না, এমন একটা হীরার টুকরা মেয়ে আপনাকে দিয়েছে যে সমস্ত এই বয়সে যারা সকাল্লাদ নিয়ে ব্যস্ত থাকে সে বয়সেও ব্যস্ত হয়েছে এই পরিবারটাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, এই পরিবারটাকে সমস্ত রকমের যত রকমের ঝুট ঝামেলা থাকুক না কেন সবকিছুর ঊর্ধ্বে রেখে কিভাবে ভালো রাখা যায়, এটি কিন্তু সত্যিকার অর্থে অনেক বেশি গর্বের একটি জায়গা। মেয়েকে উদ্দেশ্য করে আপনি যদি কিছু বলেন।
তবে এখন মোটামুটি চলে, আমার ইচ্ছা হয় যে আমি দুটি বাচ্চা কিভাবে এড়িয়ে মানুষ করব, আর এক ছেলেটা আছে ছোট, ওকে কিভাবে মানুষ করব। খালি সারাক্ষণ এই ভাবনা, সারাক্ষণ ভাবতে থাকি, নামাজ পড়তে বসে আল্লাহর কাছে কত কান্নাকাটি, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কত কান্নাকাটি করি। তখন আমার আশেপাশে অনেক মহিলারা এসে জিজ্ঞেস করে, তখন আপা আপনি কিভাবে থাকেন, কেমনে থাকেন, একটা পুরুষ মানুষ হয়ে সংসার চালাইতে পারে না, আপনি একটা মেয়ে মানুষ হয়ে ঘর ভাড়া দিয়ে দুটি বাচ্চা নিয়ে কিভাবে থাকেন, কি করেন? তো সারাক্ষণ নিচের একটা আপা আছে আমার পাশে, সারাক্ষণ আয়ে জিজ্ঞেস করত। কিন্তু আমি বলছি যে আমার কাহিনী সারা রাত সারা দিন বললেও শেষ হইব না। এরপরে আমার মেয়েটা এখনো ছোটকাল থেকেই মাথা ব্যথা, মাঝে মাঝে মাথা ব্যথা উঠে, তখন দুনিয়ার কোনো খেয়াল থাকে না, মাথা ব্যথা নিয়ে শুয়ে থাকে, তাও দুপুর বেলা লাঞ্চ সময় খায় মানুষ বিশ্রাম করে, ও কোনোদিনও ঘুমাইতে পারে না, আমার খুব কষ্ট হয়।
আর সবাইকে সাক্ষী রেখে বলেন যে কত ভালোবাসেন আপনি আপনার এই নারী ছেড়া ধন, আপনার এই কন্যা সন্তানটাকে, যে সবকিছুর বিনিময়ে আপনাকে কিভাবে ভালো রাখা যায় সে পাগলের মতো চেষ্টা করছে, কখনো কিন্ডারগার্টেন স্কুলে ছুটে যাচ্ছে, কখনো প্রাইভেট পড়াচ্ছে, সব মিলিয়ে পরিবারটাকে বাঁচিয়ে রাখার জন্য একেবারে পাগল প্রায় চেষ্টা করছে,
চেষ্টা করতেছে ও এখন ভালোভাবে বাঁচার জন্য, যে একটা ভাই আছে ভাইটারে কিভাবে মানুষ করবো।
দুরদলাকে উদ্দেশ্য করে বলেন কতখানি ভালোবাসেন তাকে আপনি, তার এই জিনিসগুলো কতখানি আপনার বুকটাকে ভরিয়ে দেয়, আমাদের সবাইকে সাক্ষী রেখে ওকে উদ্দেশ্য করে বলেন, সরাসরি বলেন যে মা তোকে আমি অনেক ভালোবাসি, যেভাবে আপনি বলতে চান, হয়তো কখনো বলা ওইভাবে হয়ে ওঠেনি, আজ বলেন
আমি ভালোবাসি, আমি দুটি সন্তানকে সমান করেই ভালোবাসি, কিন্তু ও তো বোঝে বড়, ছোটটা তো বোঝে না, কিন্তু আশেপাশে মানুষ অনেক শুক্রবার হলে ভালো রান্না করে, কিন্তু আমি তো ভালো রান্না করতে পারি না, আমার ছোট ছেলে পাশে যায় জিজ্ঞেস করে, আমু কে রান মাংস কে রান্নাতে, তখন তোমার এখানে কোনো দরকার নেই, তুমি যা পড়তে বসো গা, কে রান্না করুক, যখন দেখো না পাশে পাশের ঘরে রান্তি রান্না করে, তুমি যাও যা পড়তে বসো, ওকে এভাবে বলে পাঠিয়ে দেই। দেওয়ার পর আমার অনেক কষ্ট হয় যে আমার বাচ্চা ছোট, ওই ওরা তো মনে চায় একটু ভালো খাবার, কিন্তু পারি না। দুই থেকে আড়াই মাস এরকমই হব, আমার ঘরে কোনো মাছ মাংস আসে না, দিনের পর দিন একের পর এক চলে যায় সবজি। কিন্তু মাঝে মাঝে আমার ছেলেটা কান্না করে, আমি সারাক্ষণ খালি এগুলাই খাবো এগুলাই খাবো। তখন আমি কই যে তোর আব্বু তো কাছে নেই, তোর আপু একা কাজ করে আর কোনো মতো যে জীবন বাঁচাইতেছে এটাই তো বেশি, আর ভালো খাওয়ার আশা করে ভালো খাওয়ার আশা করে না। আল্লাহর কাছে নামাজ পড়ে শুক্রবার হইলে সকালে গোসল করে নামাজে পাঠাই আমার ছোট ছেলে। তখন আমার ছেলে বলে আমু নামাজ পড়বে, নামাজ পড়ার সময় কি কি বলবো আমাকে জিজ্ঞেস করে যা, বোঝে না ছোট মানুষ। তখন আল্লাহ তুমি আমাদেরকে দিন দিও যে ভালো মতো চলার পথ দেও, যে আমরা যেন ভালোভাবে থাকি ভালোভাবে বাঁচি। তখন এগুলো আমি বলে দিলাম, আসে নামাজ পড়ে আসার সময় আসে তা আমু নামাজ পড়ে আসছো মোনাজাত শেষ করে? তখন আমার ছেলে বলল হ্যাঁ আমু মোনাজাত শেষ করে আসছি। বলে আমু বাদ দেও, এখন কোনোদিন দিতে পারছি ভাত, কোনোদিন দিতে পারি নেই, এরকমই চলতেছে এখনো। মনে করেন তেমন ভালো না, কোন মতো জীবন বাঁচাইতেছে দুইটি সন্তানকে নিয়ে, এমনকি আমার মেয়েটা চাইতেছে ভালোভাবে থাকার জন্য। একটা জব যদি ভালো পাইতো, তখন মা ভাইকে নিয়ে ভালোভাবে থাকতে পারতো, ওর মনে কোনো সুখ শান্তি যে আলাদাভাবে আসবো এটা কোনো সময় ভাবে না। এ কিভাবে ছোট ভাই ডেক নিয়ে চলবো, মাকে নিয়ে কিভাবে চলবো, ওর ভাবনা হয়েছে এটা। তখন আমি মাঝে মাঝে সময় একা নিরালা বসে অনেক কাঁদি, কাদা পড়ে চোখ মুছার আগে আমার ছেলে পাশে যেয়ে জিজ্ঞেস করি আম্মু কি করো, তাড়াতাড়ি চোখ মুছে ফেলি যাতে দিন কেউ বুঝতে না পারে যে আমি কান্না করতেছি।
এই কান্নাটা যেন অবশ্যই আপনার শেষ হয়। এবং সবচেয়ে বড় যেটা ব্যাপার সেটি হচ্ছে যে আজকের এই সময়ে, আমরা একটা সময় ছিল আমরা যেটা যে যুগটাকে বলে আইয়ামে জাহেলিয়ার যুগ, যে সময় নারীদেরকে জ্যান্ত কবর দেওয়া দিত যে হতো। এবং হিন্দু সনাতন ধর্মগ্রন্থে এসেছে যে সহমরণেরও কিন্তু একটি সনাতন ধর্মগ্রন্থে এই সুযোগ নেই, কিন্তু একটি সমাজ ব্যবস্থা ছিল যে সমাজ ব্যবস্থায় সহমরণে বাধ্য করা হতো। সনাতন ধর্ম যত রকমের বেদ বেদান্ত থেকে শুরু করে কোথাও কিন্তু এর এক্সিস্টেন্স নাই, কিন্তু একটি সমাজ ব্যবস্থাতে এইটি ইনকর্পোরেট করা হয়েছিল বিভিন্নভাবে আমাদের 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 এই এই জায়গাতে থেকে এই হিন্দুর মানে নারীত্বটাকে বিভিন্নভাবে আমরা উপস্থাপন হতে দেখেছি। কিন্তু সমস্ত ধর্মই, আমরা যদি হিন্দু সনাতন ধর্মগ্রন্থ থেকে শুরু করে ভগবদ গীতা পর্যন্ত চিন্তা করি, আমি গীতার একটি শ্লোক অনেক বেশি পছন্দ করি, প্রায়শই বলি, আবার প্রথম শ্লোকটা বলে দিচ্ছি একটু, যে পিতা ধর্ম পিতা আসার পিতহি পরমন্তব, তারপরে বলছে পিতরি পিতমাপন্নে প্রিয়ন্তেঃ সর্বদেব জননী জনমুশ্চস্বর্গাদ উপি গরীয়সী, একদম মাথায় তুলে রাখার জায়গা। আমাদের ইসলাম ধর্মে বিভিন্ন জায়গাতে রেফারেন্স কোট করা হয়েছে, নারীত্বের জয়গান এইভাবেই কিন্তু গাওয়া হয়েছে। কিন্তু সবকিছুর পরেও সমাজ কিন্তু সমাজ তার নিজস্ব গতিতে চলেছে, সেই সময় থেকে শুরু করে আজকের তারিখেও নারীকে কিন্তু সেইভাবে কোনোভাবেই মূল্যায়ন করা হচ্ছে না। আজও কিন্তু নিষ্পেষিত করে রাখা হচ্ছে, আজও কিন্তু যখন কোন ছেলে সন্তানের জন্ম হচ্ছে তখন কিন্তু সবাই আনন্দে আতিশয্যে মাতোয়ারা হয়ে যাচ্ছে, কিন্তু নারী সন্তানের জন্ম হলে এখনো কিন্তু তুলনামূলকভাবে কারোর মধ্যে কষ্ট কাজ করছে। যে নারী এখন আমার সামনে বসা এখনো কিন্তু যে ছেলে সন্তানটি জন্ম হয় তাকে উদ্দেশ্য করে হয়তো তার সেই বিবেক আস্ফালন করে মানুষকে সামনে রেখে, এখনো কিন্তু চারিপাশের মানুষজনকে উদ্দেশ্য করে বলে যে ওরে তুই জন্মালি যবে নিথর নিচুপ সুপ্ত এই পৃথিবী তড়িঘড়ি জাগে। হঠাৎ দেখি নুছি চারিপাশ আনন্দে আধার, তোর লাগি মা বাবার বুকে আজ খুশির জোয়ার, সুখেতে দুসুখ তাগু ভরে উঠে জলে, পরম স্নেহে তোকে বুকে চেপে বলে, দেখে যা দেখে যা রে তোরা সবে সাত রাজার ধন, সোনার চেয়ে দামি হীরের চেয়ে খাঁটি ওরে মোদের বাজান। কিন্তু যখন নারীর জন্ম নিচ্ছে তখন এখনো তুলনামূলকভাবে কষ্টে ভাসছে সেই বাবা এবং মা। কিন্তু যে মেয়েটি সামনে বসে আছে আজ, রোদেলা, রোদেলা, সব কথা পরবর্তী কথাগুলো শুরু করার আগে তোমাকে উদ্দেশ্য করে আমি আমার ভালোবাসার বাংলাদেশের যত লিসেনার্স আছে দেশে এবং দেশের বাইরে সবার পক্ষ থেকে তোমাকে আমি স্ট্যান্ডিং অনার দিতে চাই, দাঁড়িয়ে সম্মান জানাচ্ছি রোদেলা তোমাকে। এটি এটি আমার জন্য সত্যি একটি ভাগ্যের ব্যাপার যে জীবনের শুধু কষ্টের সামনাসামনি হওয়ার সুযোগ হয়েছে, কষ্টের বিভিন্ন পর্দগুলো যে কাছ থেকে দেখেছে সেই রোদেলা কষ্টে কুকড়ে না পড়ে, কষ্টে হেরে না গিয়ে জীবনকে হারিয়ে দিয়েছে, সমাজ ব্যবস্থাকে হারিয়ে দিয়েছে। আজকে তারিখে রোদেলা গর্ব করে বলতে পারে, আমি রোদেলা আজকে তারিখে গর্ব করে বলতে পারি আমার মা আমার ভাই সবার একমাত্র গন্তব্যের নাম হচ্ছে আমি রোদেলা, যে একজন নারীকে রিপ্রেজেন্ট করছে মাত্র বয়স 18 থেকে 19। তোমরা যারা ভাই BMW গাড়ি হাঁকাও বাবার টাকাতে, তোমরা যারা ভাই লেক্সাসে করে চড়ো বাবার টাকাতে, তোমরা যারা ভাই দামি দামি কোটি টাকার অ্যাপার্টমেন্টে থাকছো বাবার টাকাতে, তাদের চাইতে অনেক অনেক বেশি মূল্যবান একটা রোদেলা যখন একটা জীবন দুইটা জীবন বাঁচায় দেয়, একটা রোদেলা যখন একটা সংসার বাঁচায় দেয়, একটা রোদেলা যখন তিনটা জীবনের এক গন্তব্যের একমাত্র একমাত্র স্থান হয়, একটা রোদেলা যখন অনেকগুলো জীবনের বেঁচে থাকার উপলক্ষ হয়, রোদেলা সেই কারণে সবার পক্ষ থেকে সকলকে সাথে নিয়ে তোমাকে আমি দাঁড়িয়ে সম্মান জানাচ্ছি। আমি স্ট্যান্ডিং অনারটা দিচ্ছি এই কারণে যেখানে সত্যি নারী সত্তার বিজয় হয়েছে, সত্যি নারী সত্তা আজকের তারিখে যে কত বড় ভূমিকা রাখতে পারে, যে কোনো পুরুষের উত্থানের চাইতে অনেক বড় ভূমিকা রাখতে পারে, রোদেলার মাধ্যমে আমরা আজকে স্টুডিওতে বসে এই জিনিসটি শেখার আমাদের সুযোগ তৈরি হলো। ধন্য নারী সত্তা।
This track was downloaded from fusionbd.com.
ধরুন তুমি, আমরা কিছু টেক্সট এবং কিছু ফোন কল নিব, তার আগে রোদেলার কাছে যাচ্ছি। রোদেলা, এটি তো অনেক গর্বের একটি জায়গা, এটি তো জীবনে অনেক বড় একটি পাওয়া।
গুরু, আসলে আমার কিছু বলার নাই, এখন আমি ঠিক বুঝছি না আমি এখন কি বলবো।
অনেক বড় জায়গা রোদেলা, স্রষ্টায় পৃথিবীতে জীবন দেন নিঃশ্বাস এবং প্রশ্বাসের মধ্যে বহমান এই জীবন, কিন্তু কিছু জারিয়া থাকে যার মাধ্যমে স্রষ্টায় জীবনগুলোকে বাঁচিয়ে রাখেন। আজকে তারিখে তুমি অহংকার করতে পারো, তুমি মাথা তুলে অহংকার করতে পারো, আমি রোদেলা আই এম সামথিং স্পেশাল তুমি বলতে পারো একদম হাত উঁচু করে, আই এম প্রাউড টু বি রোদেলা, আমার জীবন যেভাবেই শুরু হোক না কেন আজকের তারিখে আমি দুইজন মানুষের জীবন বাঁচিয়ে রাখার জন্য, তিনজন মানুষের যে পরিবার এটিকে টিকিয়ে রাখার জন্য একটি উপলক্ষ, একটি জারিয়া, একটি অজুহাত যেটি স্রষ্টা পূরণ করছেন আমার মাধ্যমে, তুমি গর্ব করতে পারো। সে ব্যক্তিটার গর্ব করার সামান্যতম অধিকার নাই যে আমার জীবন সার্থক হয়েছে, যে পালসার বা হাঙ্ক বা ইয়ামাহা FZ এ ধরনের বাইক নিয়ে শা করে বেরিয়ে যাচ্ছে, যে বাইকটা বাবার টাকা থেকে না, BMW হাঁকাচ্ছে, বিভিন্ন রকম স্পোর্টস কার নিয়ে আসছে কয়েক কোটি টাকা দাম, বাবার টাকা থেকে না। বিত্ত বৈভাবে আতিশয্যে মাতোয়ারা হয়ে আছে, ডিজে পার্টি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আনন্দের মাতোয়ারা একটি অবস্থা, বাবার টাকাতে। খুব কম মানুষ আছে আজকের তারিখে রোদেলা যারা এরকম ভাবে সরাসরি ভাবে তার পরিবারের কাছের মানুষগুলোকে বাঁচিয়ে রাখার উপলক্ষ হতে পারে, যেমন তুমি উপলক্ষ হতে পেরেছো তোমার মা এবং তোমার ভাইকে বাঁচিয়ে রাখার, যেখানে তুমি একমাত্র মানুষ যে মানুষগুলোর গন্তব্যে পরিণত হয়েছে। এরকম ভাগ্য খুব কম মানুষের কপালে জুটে, খুব কম মানুষের কপালে এ ধরনের ভাগ্য আসে যে স্রষ্টা তাদের মাধ্যমে তার এই বান্দাগুলোকে বাঁচিয়ে রাখেন। অনেক সম্মান, অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা, অনেক স্নেহ তোমার জন্য। তুমি ছোট কেউ না, তুমি ক্ষুদ্র কেউ না, কিছুক্ষণ আগে বলছিলাম চ্যাম্পিয়নের কথা, ইউ আর দ্য চ্যাম্পিয়ন, ইউ আর দ্য চ্যাম্পিয়ন, ইউ আর দ্য চ্যাম্পিয়ন। এবং আমি বিশ্বাস করি কেউ কন্ট্রিবিউট করুক আর না করুক, কেউ পাশে আসুক আর নাই বা আসুক, কেউ সাথে থাকুক আর নাই বা থাকুক, যার সবচেয়ে বেশি করে সাথে থাকার প্রয়োজন ছিল সেই বাবা ড্রাগ অ্যাডিক্টেড মাতাল লম্পট। এমন কোন খারাপ বিশেষণ পৃথিবীতে আসেনি যে বিশেষণটা সেই বাবার সাথে যায় না। আজকের তারিখে রোদেলা যখন কিন্ডারগার্টেনে চাকরি করছে, বিভিন্ন রকমের প্রাইভেট টিউশন করে তার সংসারকে বাঁচানোর জন্য প্রাণপণ ভাবে লড়ে চলেছে, ঠিক সেই তারিখে অনেক ইয়োবাখোর ফেন্সি ডিলখোর গাঞ্জুক্ত আছে যারা গাঁজার আসরে বসে এক্সাম্পল হিসাবে এইসব কথাগুলো তোলে যে আমার বাবা লম্পট, আমার বাবা মাতাল, আমার ফ্যামিলিতে এই সমস্যা, আমার ফ্যামিলিতে সেই সমস্যা, এগুলোকে অজুহাত করে নিজেকে ধ্বংসের রসাতলে নামিয়ে দিচ্ছে এবং অজুহাত হিসেবে এই কথাগুলোকে কাজে দিচ্ছে, মনকে বুঝ দিচ্ছে যে এই কারণে আমার জীবনটা এরকম, না হলে আমি এইরকম হতে পারতাম। কিন্তু এইরকম রোদেলা খুব কম আছে পৃথিবীতে বা আমাদের সমাজে বা এদেশে যারা এরকম করে ভাববে যে পরিস্থিতি যাই হোক না কেন, আমার বাবা মা আমার পরিবার যে পরিস্থিতির ভিতর দিয়ে যাক না কেন, আমি মানুষ, আমি রোদেলা, জীবনের কাছ থেকে শিখেছি যে কোনো কিছুর বিনিময়ে আমাকে সার্ভাইভ করতে হবে এবং এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। অবাক হচ্ছে এখানে যে বাবার বাড়ি থেকে শুরু করে আন্টির বাড়ি পর্যন্ত এমন কোন পরিবেশ তুমি পাওনি যে পরিবেশের কারণে তুমি বুঝতে পারো জীবন কি, জীবনের যে সঠিক মূল্যবোধগুলো বোঝার সুযোগ তুমি হয়নি। শুধু যেটা পেয়েছো তুমি সেটি হচ্ছে টর্চার, টর্চার অ্যান্ড টর্চার, সেটি ফিজিক্যাল মেন্টাল সব রকমের টর্চার। তারপরও এই দীক্ষা তুমি পেলে কোথায়, কোন পৃথিবী থেকে এসেছো তুমি, কোন গ্রহে তোমার বসবাস, যে পৃথিবী তোমাকে এই শিক্ষা দিয়েছে যে পরিস্থিতি যাই হোক না কেন অজুহাত দেখিয়ে নিজের জীবনটাকে শেষ করে দেয়া যাবে না, বরং কি করে ঘুরে দাঁড়াতে হয়, কিভাবে সবাইকে নিয়ে বেঁচে থাকা যায়, কিভাবে চরমভাবে যুদ্ধ করে সবাইকে নিয়ে ভালো থাকা যায়। আমি অবাক হচ্ছি তোমার এই পরিণত চিন্তা দেখে, আমি অবাক হচ্ছি সেই 14-15 বছরের বয়স, 6 বছর বয়স থেকে শুরু হয়েছে টর্চার, মাত্র 17-18 বছর বয়স এখন এই রকম একটা পরিণত উদ্যোগ দেখে। কিছু বলো।
আসলে আমার লাইফের এখন ফার্স্ট টার্গেটটা হচ্ছে যে আমার ছোট ভাইটাও এখন ক্লাস 6 পড়ে, ও অন্তত এসএসসিটা পাস করুক, যে এসএসসিটা পাস করলে ও হয়তো বা পরের যে ও হয়তো নিজে একটু টিউশনই করে হোক যেভাবে হোক ম্যানেজ করে চলতে পারবে। আর হ্যাঁ, আমার ফুপে বলছিল আমি আর পড়ালেখা করতে পারবো না, আমার টার্গেট না আমাকে পড়ালেখা করতে হবে, অন্তত নিজের একটা পজিশন তৈরি করা, অথবা তাদের মতো অত ভালো ভার্সিটি থেকে পড়তে না পারলাম যেখানেই পড়ি সেখান থেকে হয়তো একটা যোগ্যতা অর্জন করা, একটা লেভেলে যাওয়া, তারপর তাদের সামনে কখনো যেয়ে দাঁড়ানো যে না আমি নিজের চেষ্টায় কিছু করতে পারছি। আর সবার উদ্দেশ্যে একটা জিনিসই বলবো যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার মা আমার ভাইয়ের জন্য, যাতে আমার ভাইটাকে আমি একটা একটুখানি হলেও মানে একটা লেভেলের কাছাকাছি নিয়ে যেতে পারি, মাটাকে একটু ভালো রাখতে পারি, নিজেরা একটু ভালো থাকতে পারি, এটাই আর কিছু না।
আসলেই তাই, এতটুকুই যদি হয় তাহলে অনেক ব্যাপক, অনেক বড়, অনেক বিশাল কিছু করা হয়। একটা দেশ উদ্ধার করার প্রয়োজন পড়ে না, একটা সমাজ বাঁচিয়ে দেওয়ার দরকার পড়ে না, কারণ এই পরিবারটিকে যদি বাঁচিয়ে রাখেন এর মধ্যেই, এর মাঝেই কিন্তু দেশ বেঁচে থাকে, সমাজ বেঁচে থাকে এবং ফাইনালি বিশ্ব সমাজ সার্ভাইভ করে। এতটুকুই যথেষ্ট, এতটুকু করতে পারাটাই অনেক বড় পারা। এবং আমি আপনাকে নিয়ে স্বপ্ন দেখতে সাহস পাচ্ছি এই কারণে, কারণ আপনার মধ্যে যে ধরনের প্যাশন আছে, আপনার মধ্যে এই মূল্যবোধগুলো যত স্ট্রংলি কাজ করে, হয়তো নির্দিষ্ট একটি বিরতির পর মেঘলা যখন আমরা রোদেলাকে নিয়ে আবার বসব তখন হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে এই ড্রিমটাকে বাস্তবে রূপায়িত হওয়ার। এবং স্বপ্নটা আমার এইরকম, রোদেলা অ্যাটলিস্ট মাস্টার্স কমপ্লিট হবে, অ্যাটলিস্ট কোনো একটা কর্পোরেট হাউসে জব হবে, অ্যাটলিস্ট বিলাসিতার চরম শিখরে না, ভালোভাবে সম্মানের সাথে বেঁচে থাকার সমস্ত উপলক্ষ পূরণ করার ক্ষমতা রোদেলা তৈরি করবে। এটার জন্য যদি প্রয়োজন হয় শুধু একটি জিনিসের প্রয়োজন, সেটি হচ্ছে যে রোদেলার মধ্যে যে প্যাশন আছে, রোদেলার মধ্যে যে ডিটারমিনেশন আছে, যে ভ্যালুসগুলো আছে, সেটা যেন এই রকম ভাবেই থাকে, তাহলেই সম্ভব। হয়তো একটু কষ্ট হবে, হয়তো একটু কাঠখড় বেশি পড়াতে হবে, কিন্তু অবশ্যই যে স্বপ্নের কথাগুলো বললাম সেটা বাস্তবে রূপ নিবেই। কি রোদেলা, কথা দেয়া যায়?
ইনশাআল্লাহ, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব
এবং আমরা সবটুকু নিয়ে দোয়া করব। সে অপেক্ষায় থাকব যেদিন আবার একটি ফলো আপ প্রোগ্রাম হবে এবং সেখানে রোদেলা একদম মাথা উঁচু করে বলবে যে গুরু, আই হ্যাভ কমপ্লিটেড মাই ডিগ্রিজ, গুরু নাও আই এম ওয়ার্কিং ইন দিস মাল্টিন্যাশনাল কোম্পানি। ইউ নো, আমি এর আগে বহু আগে কথা দিয়ে গেছিলাম আমার বন্ধুকেদেরকে সাথে নিয়ে, লাখ লাখ বন্ধুকে সাথে নিয়ে, এই দেখেন এখন এই জায়গায় এই রকম আছি, আমার মা এখন এই রকম ভাবে থাকেন, এই জায়গাতে থাকেন, আমার ছোট ভাইটা, যে ভাইটার কথা বলছিলাম মনে আছে? হ্যাঁ রোদেলা মনে আছে, সেই ভাইটা এখন এই জায়গাতে পড়ালেখা করছে। গুরু, গুরু আর একটা গুড নিউজ দিই, কি হাতে দেখছি একটা খামের মতো, কি এটা? হয়তো খামটা খুলে হচ্ছে, আপনি খুলে দেখেন, খুলে হয়তো দেখব যে সামনে এত তারিখ, এতই বৈশাখ, রোদেলার সাথে, রোদেলার সেই রকম প্রিয়তম কোনো মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে এবং সবাই মিলে সেদিন দারুণ দারুণ ভাবে আমরা উৎসব করব এবং সবাই মিলে আমরা দোয়া করব। সেই জীবনের পর থেকে রোদেলার জীবনে শুধু কষ্টই পেয়েছে, এখন থেকে শুধুই ভালো লাগা আসবে, শুধুই ভালোবাসা আসবে, যেখানে কষ্টের লেশ মাত্র আর থাকবে না। এই স্বপ্নে বিভোর থাকলাম রোদেলা এবং এটা বাস্তবায়ন হবে সেই প্রত্যাশা থাকলাম। কিছু টেক্সট এবং কিছু ফোন কল নিয়ে অনুষ্ঠান শেষ করব এখন।
আমি নিজেই স্বপ্ন দেখা শুরু করে ফেললাম বলে মনে হলো, এরকম অবস্থা, অনেক বন্ধু টেক্সট করছেন, আমাদের সাথে যুক্ত হচ্ছেন এসএমএস এর মাধ্যমে এবং অবশ্যই ফেসবুকে আছেন, ফেসবুকে আছেন আপনারা। এবং বন্ধু, আপনাদেরকে বলতে চাই যে আপনি আমাদের সাথে যেভাবে যুক্ত হবেন সেই নিয়মটা জানিয়ে দিতে চাই। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইচটি দিবেন, তারপর পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং আমাদেরকে ফোন করতে পারেন, নাম্বারটি জানিয়ে দিচ্ছি 09611904904। এই নাম্বারটিতে আমাদেরকে ফোন করবেন এবং ফোন করার সময় খেয়াল রাখবেন যাতে আপনার মোবাইলের ভলিউমটা কমানো থাকে। এবং যুক্ত হয়েছেন রকি, লিখেছেন রোদেলা তোমাকে যে কিভাবে সম্মাননা দিব বুঝতে পারছি না, তুমি একজন মহিয়সী নারী। রাজু আছেন আমাদের সাথে, লিখেছেন যে রোদেলার জীবন পূর্ণিমার চাঁদের মতোই উজ্জ্বল হবে এই দোয়া করছি। আকাশ আছেন মগবাজার থেকে, লিখেছেন যে আপু আমি আপনার সাথে দেখা করতে চাই, ইচ্ছা পোষণ করেছেন। অ্যান্ড রুমেল আছেন গাজীপুর থেকে, লিখেছেন যে ওয়েল ডান রোদেলা, কান্না তোমার জন্য নয়, আমি চাই তুমি সফল হও এবং তুমি সফল হবেই, তোমার জান্নাতকে তো তুমি কাছে পেয়েই গেছো। মোহাম্মদ নাইম আছেন মুক্তাপাড়া থেকে, লিখেছেন রোদেলা আপু তুমি কেঁদো না, তোমার কান্না তোমাকে মানাচ্ছে না, এরকম একটা এসএমএস লিখেছেন। এবং ফেসবুক থেকে একজন লিখেছেন যে ওনার নাম এম এস সিদ্দিকুর রহমান, যে আমরা সবাই রোদেলাকে অনার জানাচ্ছি। অ্যান্ড ইমতিয়াজ আছেন ধানমন্ডি থেকে, লিখেছেন যে রোদেলা আপুর জন্য আমার পক্ষ থেকে আরেকটা স্ট্যান্ডিং অনার। রাহাতো আছেন সাভার থেকে, লিখেছেন রোদেলা আপু আপনার কথা শুনে গর্বে চোখে পানি এসে যাচ্ছে, মে আল্লাহ হেল্প ইউ অ্যান্ড ব্লেস ইউ। অ্যান্ড রাজ আছেন লালবাগ থেকে, লিখেছেন গুরু স্যালুট জানাচ্ছি রোদেলা আপুকে অ্যান্ড তার মাকে। ওকে, ফেসবুক থেকে আরেকজন বন্ধু আছেন শরীফুল ইসলাম, উনি লিখেছেন যে রোদেলা আপনাকে সম্মান দেওয়ার মতো ভাষা জানা নেই, আপনি আমার আগের একজন মানুষ হয়েও, আমার এজের একজন মানুষ হয়েও এত কষ্ট করছেন, আপনি অ্যান্ড আপনার মায়ের প্রতি শুভকামনা এবং আপনার ভাইয়ের জন্য অনেক ভালোবাসা। রতন যুক্ত হয়েছেন মিরপুর থেকে, লিখেছেন গুরু জন্ম দিলেই জন্মদাতা হয় না, বাবা হওয়া যায় না, পৃথিবীর কোনো বাবা খারাপ হতে পারে না। রাকিব আছেন ওয়ারি থেকে, লিখেছেন রোদেলা আপু তুমি এবং তোমার আম্মু অনেক ধৈর্য ধরেছ আর আমি চাই যে তুমি সামনে আরো ধৈর্য ধরবে এবং ধৈর্যের ফল বৃথা যায় না। এবং অনেক বন্ধু যুক্ত হচ্ছেন ফোনের মাধ্যমে, আমরা কিছু ফোন কল নিব। ওকে, আরো আছেন আমাদের সাথে অনামিকা ফরিদপুর থেকে আছেন অমিত রক, উনি লিখেছেন যে রোদেলা, ওকে আমরা একটা ফোন কলে চলে যাচ্ছি।
This track was downloaded from FusionBD.com.
Hello, Assalamu Alaikum.
Hello.
Hello, how are you? Yes, hello. What are you talking
about? I'm Shingar Manikons.
Yes.
I'm Washington.
আজকের অতিথি বন্ধুর জীবন ঘনিষ্ঠ কথা আপনি শুনেছেন এবং আপনার জায়গা থেকে সম্মানের সম্মানের সেই অভিব্যক্তিটা কেমন হবে সেটি শুনতে যাচ্ছি।
গুরু, আমি প্রথম মাথা ব্যথা নিয়ে শুনছি। গুরু, তাদের কাহিনী মোটামুটি আমাদের কাহিনী শুনি। গুরু, আমার আপনার কাছে একটা প্রশ্ন, কি জন্ম দিলে কি বাবা হওয়া যায়?
অবশ্যই না।
জন্ম দিলে কি বাবা হওয়া যায়? তাদের বাবার কিছু কর্তব্য থাকে,
কর্তব্যটাই অ্যাকচুয়ালি আমাদের মধ্যে পার্থক্য তৈরি করে দেয় যে কে জন্মদাতা আর কে সত্যিকারের বাবা। এবং মানে বিজ্ঞানের বদৌলতে আমরা জেনেছি যে ইনহেরিটেড কিছু ব্যাপার চলে আসে বাবা এবং মায়ের কাছ থেকে তার সন্তানের কাছে, এবং সে মানুষটি আসলে নিজেকে ঘেন্না করে যে মানুষটি তার সন্তানকে ভালোবাসতে পারে না, কারণ সেই সন্তানটি তো আর কেউই না, বেসিক্যালি সেই সন্তানটি হচ্ছে তারই ছায়া, সেই সন্তানটি হচ্ছে তারই রিফ্লেকশন, তারই মিরর। সেই মিররে মুখ দেখতে সেই মানুষটি অপছন্দ করে যে মানুষটি নিজেকে ঘেন্না করে। এর জন্য জরুরি হচ্ছে মানুষ হিসেবে আগে তৈরি হওয়া, জরুরি হচ্ছে মানুষ হিসেবে নিজেকে ভালোবাসা, তারপরে বৈবাহিক সম্পর্কে যাওয়া, এবং তারও পরে প্রস্তুতি নেওয়া যে সন্তান আমরা লালন করব কিনা, সন্তানের জন্য আদৌ আমরা প্রস্তুত আছি কিনা। এটি ছেলে মানুষই বা এটি দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেওয়ার কোনো সুযোগ নেই। যদি আমি নিজেকে নিজের আয়নাতে মুখ দেখতে লজ্জা পাই।
আর একটি ফোন কল
আছে। হ্যালো, আসসালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি জি, ভালো আছি। কে বলছেন, কোথেকে বলছেন?
আমি শাহাদত বলছি, নওয়াজার থেকে।
জি শাহাদত, আজকের অতিথি বন্ধু আছেন, যদি আপনার পক্ষ থেকে কিছু বলার থাকে। জি আপনাকে ধন্যবাদ, আপনার কথাগুলো একটু কেটে কেটে আসছে, আমার মনে হয় নেটওয়ার্কিং প্রবলেমের জন্য হতে পারে।
বন্ধু, আপনি আমাদেরকে ফোন করছেন, ফোন নাম্বারটা আরেকবার জানিয়ে দিচ্ছি, 09611904904। এই নাম্বারটিতে আমাদেরকে ফোন করবেন এবং ফোন করার সময় খেয়াল রাখবেন যাতে আপনার রেডিওর ভলিউমটা কমানো থাকে।
আরেকটি ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
মেবি একটু প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে, আমরা আরো একটু ফোন কলে যাব। এবং বন্ধু, আপনি টেক্সট করছেন এবং ফেসবুকে সংযুক্ত আছেন, অ্যাড্রেসটি জানাচ্ছি, www.facebook.com/thakaifm90.4। আর এসএমএস করছেন আপনি আমাদেরকে 16260 এই নাম্বারটিতে। এবং অনেক ফোন কল আসছে, দেখি একটা ফোন কলে যাচ্ছি আমরা।
তারপরে আমার মনে হয় ক্যাপাসিটিটা বাড়ানো উচিত, যাতে করে ফোন তো প্রচুর পরিমাণে আসবে, তখন যেন কোন রকমের প্রবলেম না হয়। সে ব্যাপারটা আসলে আমাদের দুর্বলতা, এটা কাটিয়ে ওঠা অনেক বেশি প্রয়োজন। আমরা কিছু টেক্সট এই ফাঁকে নিতে থাকি এবং অনুষ্ঠান শেষ করব। সর্বশেষ আর দুইটি ফোন কল নিব।
ওকে, আমরা কি ফোন কল? ওকে, একটা ফোন কল আছে।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি, কে বলছেন?
কোথা থেকে?
জি বলছি, কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমি বলছিলাম
নরসিংদী থেকে। নরসিংদী থেকে?
হ্যাঁ।
কে বলছিলেন? আপনার কথাটা কেটে কেটে আসছে, আপনার রেডিওর ভলিউমটা একটু কমিয়ে দিন। জি,
আমি নরসিংদী থেকে শামীম বলছিলাম।
জি শামীম ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি। আজকে আমরা কথা বলছিলাম রোদেলাকে নিয়ে, তার জীবন কাহিনী নিয়ে।
আসসালামু আলাইকুম গুরু।
ওয়া আলাইকুম আসসালাম।
আপনি রোদেলাকে বলতে চাই যে উনি যে অবস্থানে আছে, ওনার লক্ষ্য যদি ঠিক থাকে ওনার যে কাঙ্ক্ষিত আশা সেটা অবশ্যই পূরণ হবে এটা আমি বিশ্বাস করি এবং আমি ওনার
শামীম ভাই অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার এই প্রার্থনার জন্য। আর আপনি যে জোরে কথা বলছিলেন আমার কাছে মনে হচ্ছে যে আমার ঠিক পাশেই আছেন এবং কানে কানে কথা বলছেন। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং রোদেলা দেখেন যে মানুষগুলোকে চেনেন জানেন না সে মানুষগুলো হাজারে হাজারে টেক্সট পাঠাচ্ছে কি ফেসবুকে দেশ বিদেশ থেকে কি আমাদের দেশের ভেতর থেকে, সবার একটাই কথা যে এর সফলতা আমরা দেখতে চাই। এ যদি জয়ী হয় তার মানে গোটা বাংলাদেশ যেন জয়ী হলো, এ যদি বেঁচে থাকে গোটা বাংলাদেশ বেঁচে থাকলো, এরা যদি হেরে যায় একসাথে সমস্ত বাংলাদেশ যেন হেরে গেল। তাই আপনার কাছে আমার স্পেশালি অনুরোধ থাকবে যে এই প্যাশন, এই ডেডিকেশন, এই যে জীবনে যুদ্ধ করার যে মানসিক দৃঢ়তা, এটা যেন কখনোই আপনার নষ্ট না হয়। তো লাস্ট ফোন কল, হ্যালো আসসালাম আলাইকুম। জি সালাম দিয়েছি আপনাকে। জি বলুন, আজকে আমাদের অতিথি বন্ধু আছেন রোদেলা, আপনার জায়গা থেকে আপনার মত করে যদি কোনো মতামত থাকে।
গুরু আমি প্রথমত অনেকদিন চেষ্টা করতে চাইছিলাম না, আজকে আমার ভাগ্য যে আমি আপনার কাছে উপস্থিত আছি, আপনার অনুষ্ঠানে আমি অ্যাড হইতে পারছি, আমার এটা ভাগ্য। আমার আমি রোদেলা আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই।
জি প্লিজ বলুন। বলুন, আপনি কি ফোনে আছেন আমাদের সাথে? জি বলুন।
আপু কেমন আছেন?
জি ভালো আছি।
জি জি আছি, জি আছি। আপু কেমন আছেন?
হ্যাঁ আমি ভালো আছি।
আপনাকে একটা ভাষা ধার দিচ্ছি শামীম, আপনি শুধু বলুন যে রোদেলার সফলতার জন্য আপনি প্রার্থনা করছেন স্রষ্টার কাছে প্রাণ ভরে, এবং আপনার মন সেটি বলছে বলে আমি বিশ্বাস করি। কেটে কেটে যাচ্ছে, আমরা অনুষ্ঠান শেষ করছি বন্ধু, অনুষ্ঠানের একদম শেষ প্রান্ত। অনুষ্ঠান শেষ করার আগ মুহূর্তে এখনো যে চোখের পানি পড়ে চলেছে সেটি হচ্ছে রোদেলার মা, কিন্তু তাকে আমার উদ্দেশ্য করে শুধু একটি কথাই বলার, বহু কষ্ট করেছেন জীবনে, বহু কষ্ট পেয়েছেন, একদম যখন থেকে জ্ঞান আহরণ হয়েছে মানুষের পৃথিবীতে এসেছেন তারপর থেকে কষ্টের এ পাল্লা শুরু হয়েছে। স্রষ্টার কাছে আপনার জন্য আমি দোয়া করতে পারি প্রাণ খুলে, হে রাব্বুল আলামিন, হে আল্লাহ, হে স্রষ্টা, হে ভগবান, হে ঈশ্বর, যে নামই ডাকি না তুমি, তোমাকে, তুমি আছো, তুমি বিরাজমান। একটি মানুষের কয়েক জন্মে যতখানি কষ্ট পেতে পারে তার চাইতে বহুগুণে বেশি কষ্ট পেয়ে গেছে এই মানুষটি, তার চোখের পানি আর নতুন করে যেন কষ্টের কারণে না পড়ে স্রষ্টা তোমার কাছে প্রার্থনা করছি। তার দুই চোখের দুই মণি রোদেলা এবং তার আরেক সন্তান, তাদের হাত ধরে এমন এক দারুণ পৃথিবী এই মায়ের কাছে উপস্থাপন করো যে পৃথিবী শুধু স্বপ্ন আর কল্পনাতে এসেছে, বাস্তবে কখনো আসেনি। এই পৃথিবী তাকে দাও এই কারণে যে আর নতুন করে কষ্ট পাওয়ার মতো মানসিক শারীরিক কোনো অবস্থায় তোমার এ বান্দার নাই। স্রষ্টা তুমি আমার দোয়া, আমার প্রার্থনা কবুল করো। স্রষ্টা তোমার কাছে আমি করো জোরে দোয়া করছি, আমাদের সকলের দোয়া তুমি কবুল করো। তুমি খুব ভালো করেই জানো তুমি অন্তর্যামী। আমি যখন যে মুহূর্তে তোমার জন্য প্রার্থনা করছি দেশ বিদেশ থেকে বহু মানুষ আমার সাথে কণ্ঠ মেলাচ্ছে, তুমি সকলের অন্তরের কথা বুঝো। এই মানুষটির জন্য প্রার্থনা করছি, স্বামীরূপী সেই নরপিশাচের মাধ্যমে এমন কোনো কষ্ট নাই যে কষ্টের সামনে এই মানুষটিকে দাঁড় করিয়ে দেয়নি। প্রতিদিন মারধর, প্রতিদিন অত্যাচার, নেশাগ্রস্ত, টাকা পয়সার জন্য অত্যাচার, হেন কোনো কষ্ট নাই দেয়নি। নিজের সন্তানকে চাওয়ার পরেও কাছে রাখতে পারেননি, দূরে দূরে রাখতে হয়েছে। ফাইনালি যখন তাদেরকে নিয়ে সংসার শুরু করেছেন তখনও সব সময় তাদের মুখে ঠিকভাবে আহার তুলে দিতে পারেন না। এই এই ব্যর্থতা, এই অপরাধবোধ, এই এই কষ্টটা যে কত বেশি ভেতরে ভেতরে তাকে শেষ করে দিয়েছে তুমি সব জানো, তুমি অন্তর্যামী। সমস্ত কষ্টকে দূরে ঠেলে দিয়ে তুমি চেষ্টা করো মাবুদ, এই দুইজনের মাধ্যমে, দুই সন্তানের মাধ্যমে সেই কল্পনাকে হারিয়ে দেয় এমন এক বাস্তব পৃথিবী তার সামনে তুলে নিয়ে এসে দাও। তার চোখ দিয়ে আবার পানি বের হোক আমি নিজেও চাই, সেটা যেন আনন্দশ্রু হয়, সেটা যেন শুধুই আনন্দশ্রু হয়। আমিন। রোজেলা, বিদায় নিচ্ছি, ভালো থেকো তুমি, সুখে থেকো তুমি, এবং স্বপ্নের মতো করে বড় বেশি করে বাঁচো তুমি, সে প্রার্থনায়। শেষ মুহূর্তে তোমার বন্ধুদের উদ্দেশ্য করে যদি কিছু বলো।
গুরু আপনাকে ধন্যবাদ, এখানে যারা আছে সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই যে আমাকে এখানে এই যে আমার কথাগুলো বলার সুযোগ দেওয়ার জন্য। আর যারা শুনছেন সবাইকে জাস্ট একটা কথা বলবো যে আপনারা সবাই প্লিজ আমার জন্য দোয়া করেন যে আমার মধ্যে এই জিনিসটা যাতে থাকে যে না আমাকে কিছু একটা করতে হবে, এবং এই চিন্তাটা মাথায় রেখে আমি যাতে সেই অনুযায়ী কাজ করতে পারি, আমি যাতে আমার ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারি। আপনারা সবাই প্লিজ আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, এটাই আমি চাই।
অনুষ্ঠান শেষ করছি বন্ধু, একদম শেষ প্রান্তে, এবং সামনের সপ্তাহে আবার কথা হবে কোনো এক নতুন অতিথিকে নিয়ে তার জীবনের জীবন ঘনিষ্ঠ কথাগুলো উপস্থাপন করবার জন্য। এবং বিদায়ের প্রাক্কালে আপনাদের কাছে সেই প্রার্থনা, সেই চাওয়াটাই নিয়ে শেষ করব আজকে। সেটি হচ্ছে যে জীবন যত বেশি মাত্রায় বিস্ময় হোক না কেন, যত বেশি কষ্ট আমাদের সামনে উপস্থাপিত হোক না কেন, সবকিছুর ঊর্ধ্বে গিয়ে সবকিছুকে পেছনে ফেলে দিয়ে ইচ্ছা শক্তি এমনই এক শক্তি স্রষ্টা আমাদের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন, সেটিকে পুঁজি করে আমাদেরকে আমাদের এই জীবন যুদ্ধে জয়ী হতেই হবে। এবং আমি বিশ্বাস করি সবার যদি ইচ্ছা শক্তি এইরকম ভাবে বলিয়ান হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কেউ পিছিয়ে রাখতে পারবে না। এবং সেই দিন খুব বেশি দূরে না, মেঘলা তোর চোখ চকচক করছে স্বপ্নে বিভোর তুই, সেই দিন আসলেই খুব বেশি দূরে না যেদিন শুধুই ভালোবাসার জয় হবে, যেদিন সত্যি সমস্ত রকমের ঘৃণ্য কাজ, নোংরামি, সমস্ত রকমের অপকৃতির অপমৃত্যু ঘটবে, যা বেঁচে থাকবে সেটি হচ্ছে শুধুই ভালোবাসা, শুধুই ভালোবাসা, শুধুই ভালোবাসা। এবং সেই ভালোবাসা দিয়ে তৈরি হবে দারুণ এক বাংলাদেশ, যে বাংলাদেশের নাম ভালোবাসার বাংলাদেশ।
ভালোবাসার বাংলাদেশ। গুরু তো চলে গেলেন, সবাই চলে যাচ্ছেন, এবং আমারও চলে যাওয়ার সময় হয়েছে। সময় এখন ঠিক রাত 1:47। ইনশাল্লাহ আবারও কথা হবে ঠিক আগামী বৃহস্পতিবার রাত 10:30। এন্ড আমারও পার্সোনাল উইশ, আমার যাতে এরকম স্পিরিট থাকে রোজেলা আপুর মতো। এন্ড শি ইজ রিয়েলি ওয়ান্ডারফুল উইমেন, মানে আসলে ভাষায় বলে প্রকাশ করা যাবে না কতটুকু বড় মাপের একজন মানুষ, কত কষ্ট উনি সহ্য করছেন। এবং আসলে একজন বন্ধু বলেছেন যে আজকে হয়তো এই গল্প থেকে, স্টোরিটা থেকে অনেক কিছু শেখার আছে, রাইট? আমরা চেষ্টা করি প্রত্যেকটা মানে প্ল্যাটফর্মের প্রত্যেকটা স্টোরিতে, প্রত্যেকটা গল্পে যেসব বন্ধুরা আসেন, তাদের জীবনের যেসব কাহিনী শেয়ার করেন, তাদের মধ্যে থেকে আপনাদের যাতে কিছু শেখার থাকে, আমরা যাতে কিছু শিখতে পারি, কিছু যাতে আমরা ধারণ করতে পারি নিজের মাঝে। সো বন্ধু চলে যাচ্ছি, এবং চলে যাওয়ার আগে যেটা হয় সবসময় একটা বিদায় ঘন্টা বাজিয়েই যায়, সো এখনো সেটা বাজছে। আমি চলে যাচ্ছি, কিন্তু ঢাকা FM 24/7 আছে আপনারই সাথে, আপনারই পাশে। সো সবসময় আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং সবসময় ভালো থাকুন, এই প্রত্যাশা। This track was downloaded from FusionBD.com.